আসসালামু আলাইকুম। অদ্ভুতের 334তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজ আপনাদের সামনে আরো একটি ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন বেশি ঘটনা শুনতে চাই। বেশি ঘটনা কিন্তু থাকে, প্রতি এপিসোডেই আমি চেষ্টা করি বেশি ঘটনা রাখার। তো তার মধ্যে খুব উল্লেখযোগ্য টাইপের একটা দেশি ঘটনা যদি কালেক্ট হয়ে যায়, সেটি তো আমি সবার আগেই আপনাদের সাথে শেয়ার করি। তো আজ আমরা প্রথমেই শুরু করবো একটি দেশি ঘটনা দিয়ে। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রোমান নামে একজন মানিকগঞ্জ থেকে, আর আমার মনে হয় ঘটনাটা বেশ ইন্টারেস্টিং হবে, বেশ ভয়ের হবে, আর আমার কাছে সেরকমই লেগেছে আমি যখন ঘটনাটি পড়েছি। তো চলুন আমরা চলে যাই সেই ঘটনায়, আমি আমার মতো করে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা চলে যাই রোমানের ঘটনায়।
রোমান আহমেদের নানা বাড়ি হচ্ছে বৃহত্তর বরিশালের কোন একটা জায়গায়। তো সেখানেই এই ঘটনাটি প্রচলিত, ফোকলোর বলা যায় অথবা রুরাল লেজেন্ড এরকম কিছু বলা যায়। তো সেই ঘটনাটি রোমান শেয়ার করেছে আমাদের কাছে এবং আমাকে অনুরোধ করেছে আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে। তো আমি চলে আছি রোমানের সেই ফোকলোরে বা লেজেন্ডে। রোমানের নানাবাড়ি এলাকা বেশ পুরনো, এবং সেই জায়গায় একজন বেশ প্রভাবশালী জমিদার সেটা শাসন করতেন ওই জায়গায়, এবং তার বেশ বড় একটা জমিদার বাড়ি ছিল। সেই জমিদারের টোটাল যে ল্যান্ড এরিয়া এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এই ঘটনার সময়কাল আজ থেকে প্রায় 200 বছরের বেশি সময় আগের। তো তখনকার ঘটনা আমরা যখন শুনি কোন জমিদার বাড়ি কেন্দ্রিক, তখন দেখা যায় জমিদার সম্পর্কে বিভিন্ন রকমের কথা শোনা যায় যে বেশ অত্যাচারী ছিল ইত্যাদি ইত্যাদি এরকম। তো এখানে এই জমিদারের নাকি সেরকম কোন মানে দুর্নাম ছিল না, তিনি নাকি বেশ ভালো ছিলেন, তার যারা প্রজা ছিল তাদের সাথে বেশ ভালো ছিলেন, খুব সদাচার করতেন, এবং তিনি ওই খাজনার জন্য কষ্ট দিতেন না, এরকম ছিলেন না তিনি। এছাড়াও অনেক জনহিতকর কাজ করতেন। হ্যাঁ, আর সিসমাকার যে জায়গা সেখানে কিন্তু বন বাঁধার যে ঠাসা ছিল, তো সেখানে ওই যে ল্যান্ড ক্লিয়ার করে সেই জায়গায় জায়গা তৈরি করে সেখানে ফসল আবাদ হতো, তিনি নাকি যথেষ্ট মানে সাহায্য করতেন মানুষকে তার লোকজন দিয়ে ইত্যাদি করে। তো যাই হোক, এইভাবেই জমিদার তার সেই শাসন এলাকা চালাতেন আর কি। তার যে ছেলে ছিলেন, ছেলেও নাকি বেশ ভালো ছিলেন, তাকে ছেলেকে পড়াশোনা করে আনছিলেন তিনি। ছেলে এই জায়গায় অ্যাডজাস্ট করতে তার একটু কষ্ট হতো, কিন্তু ছেলেও নাকি বেশ ভালো ছিলেন, মানুষের সাথে বেশ সদাচার করতেন। তো শহরে পড়াশোনা করা জমিদারের ছেলের এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে তার বন্ধু বান্ধব এখানে নাই, মানে তার সংস্রব নাই। এখানে তিনি যেটা করতেন, ওই তার সাথে যারা কর্মচারী ছিল দু একজনকে নিয়ে একটু ঘুরে বেড়াতেন, এদিক ওদিক যেতেন, বিশাল রাস্তা তো, বিশাল জঙ্গল মাঠ, এইসব জায়গায় ঘুরে দেখতেন, বাট এছাড়া কিছু করার ছিল না। তো তার বাবা তাকে এক সময় নিয়ে গেলেন তার পার্শ্ববর্তী জমিদার, মানে এই জমিদারের কিন্তু টোটাল ল্যান্ড এরিয়া অনেক বড়, তার বাইরে বেশ অনেক দূর, সেখানে গিয়ে তার পার্শ্ববর্তী যে জমিদার সেই বাড়িতে নিয়ে যান। তো সেখানকার যে জমিদারের ছেলে সে কিন্তু দায়িত্ব নিয়ে নিচ্ছে বাবার কাছ থেকে। তো তার সাথে ওনার ছেলেকে তিনি পরিচয় করায় দেন। তো ছেলেকে বলেন যে ওর সাথে থাকলে তোমার দুইটা সুবিধা, একটা হচ্ছে কাজ বুঝতে পারবা, শিখতে পারবা, আরেকটা হচ্ছে তোমার সময় কাটবে। ও পড়াশোনা করছে শহরে গিয়ে, কলকাতায় ছিল এক সময়। তো যাই হোক, তো জমিদারের ছেলে ওই জমিদারের ছেলের সাথে বেশ ভালো সখ্যতা গড়ে তোলেন এবং তারা ভালো বন্ধুত্ব করে ফেলেন কয়েকদিনেই। তো দেখা যেত যে প্রতি 2-3 সপ্তাহ পর পর, মানে প্রতি সপ্তাহে যাওয়া তো 2-3 সপ্তাহ পর পর এই জমিদারের ছেলে ওই জমিদারের বাড়িতে যেতেন, যে সেখানে ওই জমিদারের ছেলের সাথে ভালো সময় কাটাতেন। আর ওই জমিদারের ছেলে মোটামুটি বাবার দায়িত্ব নিয়ে ফেলছিলেন, এবং যদিও তার বাবা এখনো অ্যাক্টিভ, কিন্তু তারপরও দেখা যেত যে মোটামুটি অনেক কাজই তার ছেলে করত। তো ওখানে যে সময় কাটাইতেন এবং তিনি কাজগুলো বুঝে নিতেন যে কি কি করতেছে এই সেই, তো মোটামুটি তার ওই সময়টা ভালোই টাইম কাটত। তো এরকম একবারের কথা, জমিদার পুত্র অলোক বেশ অস্বস্তি ফিল করছেন ওই দিন। ঘুম থেকে উঠে তিনি বেশ কিছুক্ষণ তার মতো সময় কাটানোর চেষ্টা করেছেন, হেঁটেছেন, তাদের যে মূল বাড়ি সেখানে আশেপাশে হেঁটেছেন, রাস্তা দিয়ে হেঁটেছেন, দিঘির পাড়ে গিয়ে বসছেন, কিছুই ভালো লাগতেছে না। কেন জানি তার কাছে ওই দিন খুব অস্থির অস্থির লাগতেছে। তো চিন্তা করলেন যে আমি এক কাজ করি, আজকে তার বন্ধু যে আরেক জমিদারের ছেলে যে বিকাশ, বিকাশদের ওখানে চলে যাই, গিয়ে সেখানে সময়টা কাটাই, বিকাশের সাথে একটু গল্প গুজব করে আড্ডা দিয়ে কাটাই। আর এখন তো বেলা শুরু হচ্ছে কেবল, তখন সকাল 9-10 বাজে। তিনি চিন্তা করলেন যে আমি ওখানে দুপুরের পরে গিয়ে পৌঁছা যাব, দুপুরের পরে পৌঁছা যাব। এবং ওই দিন তিনি প্ল্যান করছেন যে তার সাথে কাউকে নেবেন না, তার সাথে যে তার দেহরক্ষী আছে, তারপর তার সাথে আরো দু একজন কর্মচারী আছে, কাউকে নিবেন না, একা একা তার সবচাইতে ভালো ঘোড়াটা নিয়ে তিনি চলে যাবেন ওখানে। আর তার বাবাকেও তিনি এখন জানাবেন না, যাওয়ার পথে বলে যাবেন, কারণ বাবাকে না বলে কোথাও যেতেন না। তো এই চিন্তা করে অলোক তাড়াতাড়ি ঘরে আসলেন এবং নিজের মতো রেডি হয়ে আস্তে করে বের হয়ে আসছেন। এসে তিনি চিন্তা করছেন যে বাবার কাছে আগে যাবেন নাকি আগে দেখবেন ঘোড়ার কি অবস্থা। এগুলো চিন্তা করতে করতে একসময় চিন্তা করলেন যে বাবার কাছে যাবেন, মানে আগেই যান। তো তিনি গিয়ে তার বাবাকে পেলেন তার ঘরে। তো সেখানে আস্তে করে কাশি দিলে নক করলেন, বাবা বেরোলো, বললো যে কি ব্যাপার। তো বলছে যে আমি একটু বিকাশদের ওখানে যাচ্ছি। তো বলছে এখন এই সকালবেলা, বলে যে হ্যাঁ এখনই যাচ্ছি, কারণ আমি তো আবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। বলে আচ্ছা যাও। তো বলে যে আমাকে আর এইভাবে বলার কি আছে। তো বলছে যে না, আমি বলতে আসছি আপনাকে যে আমি একা যাব, আমি কাউকে নিচ্ছি না সাথে, কারণ আমার ভালো লাগে না সবসময় মানুষজন নিয়ে ঘুরতে, ভালো লাগে না। তো জমিদার সাহেব তিনি একটু বেশ চিন্তায় পড়লেন যে ছেলেকে একা এরকম যেতে দিবেন, যদিও তিনি জানেন যে তার এলাকায় তার তেমন কোনো শত্রু নাই, মানে তাকে ওইভাবে অপছন্দ করে এরকম কেউ নাই যে তার ছেলের ক্ষতি হবে বা কিছু। আর তার যেখানে যাচ্ছেন সেটাও তার বন্ধু মানে জমিদার, তো সুতরাং তিনি অতটাই দেখলেন না, মানে কোনো বিপদ বা কিছু দেখলেন না। তিনি বললেন আচ্ছা যাও, অসুবিধা নাই, ছেলেকে ছেড়ে দিলেন। তো অলোক বাবার কাছ থেকে পারমিশন পেয়ে খুব খুশি, মানে সে যাবে এটা সে আগেই ডিসিশন নিয়েছিল। তো সে বেরোয় এসে তার আস্তা বলে গিয়ে তার যে সবচেয়ে ভালো ঘোড়া ছিল, সাদা রঙের একটা ঘোড়া, সেটার কাছে চলে গেলেন। তো সেটার মাথায় হাত বুলিয়ে নিজেই খুলে নিলেন তাকে এবং নিয়ে বেরিয়ে এলেন। তো আস্তা বলার ছেলেটা বলতেছে যে হুজুর আপনি কি কোথাও যাচ্ছেন? বলে হ্যাঁ যাচ্ছি, আসবো আবার। তাই বলে তিনি উঠে বসলেন ঘোড়াতে এবং ঘোড়া ছুটিয়ে বের হয়ে গেলেন। তো বেশ ভালো লাগতেছে অলোকের, কারণ হচ্ছে যে তিনি এরকম একা একা সাধারণত বেরোন না, আজকে একা বের হয়ে এখন ভালো লাগতেছে। অস্বস্তিতে ভুগতেছিলেন, মনে হচ্ছিল যে জীবনটা কেমন জানি বদ্ধ হয়ে গেছে এরকম মনে হতো। তিনি যখন শহরে ছিলেন তখন এতটা বদ্ধ মনে হতো না, কারণ চলাফেরা করতেন নিজের মতো। তো এখানে মোটামুটি তিনি প্রায় মনে হচ্ছিল যে মানুষ দ্বারা পরিবেষ্টিত বদ্ধ একটা অবস্থা। তো আজকে একা একা বের হয়ে বেশ ভালো লাগতেছে। তো তিনি ঘোড়া ছোটায় যাচ্ছেন, তিনি রাস্তা চেনেন কোন রাস্তা দিয়ে যেতে হয় এবং রাস্তা খুব সুন্দর, মানে মাটির রাস্তা এবং দুই পাশে গাছগাছালি, অনেক জায়গায় অনেক দূর যাওয়ার পর খালি হয়ে গেছে, ওখানে দেখা যাচ্ছে ক্ষেত ফসলের মাঠ, সেখানে কৃষকরা কাজ করতেছে এবং অনেক কৃষক তাকে দেখে তাকালো, দূর থেকে তাকায় আছে, কারণ তারা দেখতেছে যেরকম রাস্তা দিয়ে যাচ্ছে এবং এটা যে জমিদারের ছেলে তারা চিনতে পারছেন তার কাপড় দেখে, তার ঘোড়া দেখে, তো অনেকেই এরকম তাকায় আছে। তো তার কাছে এটা বেশ অস্বস্তি লাগে, তিনি মনে করেন যে আমি যদি একটু নির্দ্বিধায় চলাফেরা করতে পারতাম যেখানে আমাকে কেউ নোটিস করতো না, এটা তিনি ভাবতেছেন। তলক এরকম ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছেন আর মাঝে মাঝে অনেকগুলো মানুষ যখন একসাথে দাঁড়ায় তাকে হাত উঁচু করে তাকিয়ে দেখাচ্ছেন, তো তিনি এরকম হাত উঁচা করে তাদের সাথে কুশল বিনিময় করে যাচ্ছেন সামনে। তো যেতে যেতে একসময় দেখলেন যে বেশ খোলা জায়গায় চলে আসছে, এখানে দেখা যাচ্ছে যে এক দূরে নদী বেঁকে গেছে এবং সূর্যের আলো এসে পড়ছে নদীতে এবং মেঘের ফাঁক দিয়ে স্কাইলিক করে, মানে সেই সূর্যের আলোর তীক্ষ্ণ রেখা এসে পড়তেছে বর্ষার মতো পানির মধ্যে এবং পানি দিক থেকে মানে কলকল করে বয়ে যাচ্ছে, অনেক ভাল লাগে তার কাছে। এবং সেই নদীর ওই পাশে দেখা যাচ্ছে গাছগাছালি, কিছু জায়গায় বড় বড় ঘাস হয়ে গেছে, সেগুলো বাতাসে উঠতেছে। তো খুব ভাল লাগে অলোকের সেই প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যেতে থাকে। একটা স্বস্তি তার কাছে যে এই নদী তাকে পার হতে হবে না, কারণ এই নদী গেছে এই রাস্তার সাথে প্যারালাল ভাবে গেছে। তো যদিও এই রাস্তা সামনে গিয়ে বেশ ঘন বনের মধ্যে ঢুকে গেছে, কারণ নদীর এখন ওই পাশে বন আর এই পাশে রাস্তা, তার পাশে ফসলের মাঠ, সামনে গিয়ে দেখা গেছে তার এই সাইডেও বিশাল বন শুরু হয়েছে, মানে লিটারালি রাস্তাটা ঢুকে গেছে বনে এবং তার বায়ও বন আর ডান দিকে বেশ কিছু গাছগাছালির পর নদী আর তার ওই পাশেও বন, মানে বেশ বড় একটা জঙ্গলের মতো। মানুষ সাধারণত কোনো সমস্যায় পড়ে না এখানে, তাদের এই জায়গায় ওরকম রেকর্ড নাই, বন্য পশু কিছু আছে অবশ্যই আছে। তো তাদের যে দপ্তরের যে কোষাধ্যক্ষ ছিল, তার বাবার দপ্তরের প্রণববাবু, তিনি তাকে বলছেন অতীতে আসার সময় এখান দিয়ে যে এই জায়গাটা বেশ রহস্যময়। তো তিনি বলছেন কি বলছে, এখানে প্রেত আছে। তো এটা শুনে অলোকের কাছে একটু অবাক লাগছিল, এখানে প্রেত আছে? বলে হ্যাঁ, অনেক অনেক ভয়ঙ্কর প্রেত, মানুষ মাঝে মাঝে এগুলো দেখা পায়, আবার তাদেরকে না ঘাটালে তারা কিছু বলে না। তো তার কাছে বেশ রহস্যময় মনে হয়েছিল ব্যাপারটা অলোকের, সেটা গা করে নাই। কিন্তু আজকে যখন একা যাচ্ছে, ওই বোনের কথা চিন্তা হতে একটু মাথায় টেনশন চলে আসলো যে ওই জায়গাটা পার হতে হবে একা একা। তো যাই হোক, এরকম চলতে চলতে একসময় আসলেই দেখলো যে রোদ বাড়ছে, বেলা বেড়ে গেছে, আর সে ওই বনের কাছাকাছি চলে আসছে। দেখতে পাচ্ছে দূরে গাছগাছালি এরকম বাতাসে নড়তেছে, গাছের উঁচু উঁচু ডালগুলো এরকম এরকম নড়তেছে, যেখান থেকে রাস্তাটা বনে ঢোকা শুরু করছে। তো যাই হোক, এক সময় ঘোড়া নিয়ে ঢুকে গেল অলোক সেখানে, এবং ওই বনের ভেতরে মানে যেখান থেকে রাস্তাটা গেছে ওই জায়গাটা বেশ ছায়া ছায়া। এই ছায়ার কারণ হচ্ছে দুই পাশে বেশ উঁচু উঁচু গাছ, বেশ উঁচু গাছ মাথার অনেক উপরে, সেখানে সেই গাছের ডালপালাগুলো ওখানে পাতলা হয়ে গেছে, মানে হালকা হালকা ডালপালা, আর সেগুলোর মধ্যে পাতাগুলো বাতাসে তিরতির করে কাঁপতেছে, ডালগুলো নুয়ে নুয়ে যাচ্ছে খানিকটা, আর সেই শব্দটা শব্দ তরঙ্গের মতো ছড়া যাচ্ছে পুরো জায়গায়, মানে একটা সুন্দর শব্দ হচ্ছে, সস 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 করে একটা সুন্দর শব্দ হচ্ছে। এটা বেশ ভালো লাগতেছে এবং ছায়াটাও বেশ এনজয় করতেছে অলোক। কিন্তু এই জায়গায় যে জনমানবহীন একটা অবস্থা, এটা কিন্তু তার কাছে কেমন লাগতেছে, একটু ভয়ও লাগতেছে যে সামনে না আবার কোথায় কোন বন্য পশু বের হয়ে আসে। বাঘের কথা প্রচলিত আছে, মানে এখন তাদের এলাকায় ওইভাবে সে শোনে নাই যে বাঘ কাউকে আক্রমণ করছে, কিন্তু বেরোতে তো পারে, তখনকার সময় কিন্তু এগুলো হতো, বাঘ হরিণ এগুলো নিয়ে চিন্তা আছে। যাই হোক, তারপরও সে এগোয়ে যাচ্ছে, একেবারে নীরব দেখে ভয় লাগতেছে, গা কাটা দিচ্ছে। এদিকে তাদের সেই প্রণববাবুর বলা সেই প্রেতের কাহিনী, ভূতের কাহিনী মনে পড়তেছে, যে এখানে প্রেত আছে ভূত আছে এগুলো শুনে। তো যাই হোক, এরকম এগোয়ে যেতে যেতে হঠাৎ দেখে দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে কি জানে আসতেছে, এদিকে এদিকে আসতেছে। তো ভালো মতন দেখার চেষ্টা করলো সে চলতে চলতে, হঠাৎ দেখলো যে হ্যাঁ, আরো দৃষ্টিগোচর হলো দুইটা, মানে একটা গাড়ি আসতেছে, দুই সাড়ে টানা, দুইটা সাড়া হেঁটে আসতেছে। দেখলো যে হ্যাঁ, দুই সাড়ে টানা একটা গাড়ি, এবং সেটার পেছনে মাটির অনেক জিনিসপত্র কোন কুমার নিয়ে আসতেছে, কুমারের লোকজন। তো দেখলো যে হ্যাঁ, ওখানে দুইজন মানুষ বসা, ওই সাড়ের গাড়ি টেনে ওই মাটির জিনিসপত্র বয়ে আনতেছে। তো তাকে দেখে তো তারা খুব অবাক, ওই সাড়ের গাড়ির লোকজন, মানে জমিদার এখানে যাচ্ছে, মানে তিনিও তো জমিদার আর কি। তো তাকে দেখে তাড়াতাড়ি তারা ওই যে ই করলো, মানে তাদের নমস্কার করলো হাত তুলে, এবং তিনিও তাদের হাত তুলে উত্তর দিলেন। তো তারপর তারা পার হয়ে গেল এক সময়, আর তিনিও যাচ্ছেন। তো তারা পার হয়ে যাওয়ার পর অনেকক্ষণ কিছুই দেখলেন না, তিনি চলছেন তো চলছেন, জঙ্গলের মধ্যে পাখির শব্দ, নীরবতার মধ্যে পোকামাকড়ের ডাক, এগুলো দেখতে দেখতে এক সময় তিনি বের হয়ে আসলেন আবার সেই ফসলের মাঠ। যাই হোক, চলতে চলতে এক সময় তিনি সেই তার বন্ধু বিকাশদের জমিদারি এলাকায় প্রবেশ করলেন, এবং সেখানেও তিনি বেশ ঘোড়া ছুটিয়ে চললেন, থামাইলেন না। তখন কিন্তু অলরেডি দুপুর গড়ায় গেছে, বিকেলের দিক হয়ে গেছে। তো চলতে চলতে চিন্তা করতেছেন যে আমি যে কিভাবে ফিরে আসবো, নাকি আমার আজকে থাকতেই হয়, এটা ভাবতেছেন তিনি। তো চলতে চলতে এক সময় তিনি বিকাশদের ইসে চলে আসলেন বাড়িতে। তো তাকে দেখে তো বিকাশ খুব অবাক, এবং সে একা আসছে দেখে আরো অবাক, সে নিজেই দৌড়ায় আসলো, এসে বললো কি অবস্থা। যাই হোক, তার ঘোড়া টোড়া রাখার ব্যবস্থা করলেন, তাকে নিয়ে গেলেন, যে খাওয়া দাওয়া হলো বেশি। তো খুব খুশি বিকাশ, খুব খুশি যে এরকম অলোক চলে আসছে। বলতেন যে একা একা কেন আসলা, একা আসাটা তো ঠিক হয় নাই, হ্যাঁ এরকম রাস্তায় কত বিপদ আপদ, মানে কি বিপদ আপদ, আমাদের তেমন কোনো শত্রু নাই, আর তোমাদেরও মনে হয় এখানে তেমন কোনো শত্রু নাই, তোমরা তো ভালোই এখানে চালাও, আর আমি তো তোমাদের গেস্ট, তো সুতরাং আমাকে সবাই ভালোই জানবে, খারাপ জানার কথা না। তো যাই হোক, তখন বিকাশ বলে আচ্ছা আসো আমরা আগে নাস্তা করি তারপর। তো চা নাস্তা খায় তারা, তারপরে বিকাশ বলে তুমি আজকে রাতে থেকে যাবে আমাদের এখানে। তো অলোক বলে যে না, রাতে থাকাটা সম্ভব হবে না, বিকাল গড়িয়ে যাওয়ার আগেই আমি রওনা দিয়ে দিব তোমাদের এখান থেকে। আমি আসলে বেরোয়ছিলাম, আমার ভালো লাগতেছিল না, মনটা কেমন আনচান করতেছিল, অস্বস্তি লাগতেছিল, এই যে আসছি রাস্তা দিয়ে চলে আসছি একা একা, এটাই ভালো লাগতেছে। তো বিকাশ বলে যে না আসো, তোমাকে ওইটা ব্যবস্থা করবো, যাওয়ার সময় অসুবিধা নেই, থাকতে পারলে খুবই ভালো হতো, কিন্তু তুমি যেহেতু বলতেছো চলে যাবা, তো দেখি তোমাকে আমি লোক দিয়ে দিব তোমার যাওয়ার পথে। তো অলোক বলতেছে আচ্ছা অসুবিধা নেই, আগে সেটা দেখা যাবে, চলো তো একটু হাঁটাহাঁটি করি। তো বিকাশ তাকে নিয়ে হাঁটতে বেরোল, হাঁটতে হাঁটতে নিয়ে গেল তাকে যেখানে সে নতুন দাবা খেলার একটা, ওই যে সাতরঞ্জ বলে সেটাকে, বড় একটা এরকম বড় শতরঞ্জি যেখানে দাবার কোর্ট থাকে ওটা বসেছে, বড় বড় গুটি, তো ওগুলো নতুন আনাইছে, ওটা দেখালো, বলে দেখো কি সুন্দর কাঠের গুটিগুলা, নতুন চকচক করতেছে। তো দেখলো, দেখে খুব খুশি, সে দাবা খেলতে বলতেছে আজকে তো সময় নেই, আজকে তো বেলা শেষ হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, বলে তাহলে তোমাকে আরেকটা সারপ্রাইজ দেখে আসো। তো অলোক বলে কি সারপ্রাইজ, বলে আর আসুই না। তো নিয়ে গেল তাকে হাঁটতে হাঁটতে তাদের যে মূল বাড়ির পেছনের দিকে, ওখানে কতগুলো ঘর আছে, তো একটা ঘরের কাছে গিয়ে বিকাশ তার লোককে বলল যে ভেতরে খবর দাও যে ছোট জমিদার বাবু আসছেন। তো খবর দেওয়ার পরে তাকে নিয়ে গেল আস্তে করে সাথে করে। তো অলোককে নিয়ে তিনি হেঁটে ঢুকলেন, দেখলেন একটা কামরা, বেশ বড়ই কামরাটা, বেশ ভালোই প্রশস্ত এবং এটা মোটামুটি সুন্দর পরিষ্কার করে সাজানো, বেশ ফার্নিচার আছে ভেতরে। তো সেখানে ঢুকলো অলোক, ঢোকার পর দেখলো যে একটা জায়গায় একটা চৌকির মতো রাখা, মানে একটা বিছানা আর কি, সেটার উপরে একটা মহিলা বসা, মানে একটা মেয়ে মানুষ বুঝতে পারছেন তিনি, মাথার মধ্যে কাপড় দিয়ে ঢেকে বসা, মানে মাথা ঢেকে রাখছে, তার পাশে কয়েকটা আরো মেয়ে মানুষ বসা এবং তারা ওইভাবে মাথা ঢাকা না, কিন্তু তারাও কেমন জানি তার সামনে নিচু হয়ে আছে এবং মাথা নিচু করে কি কি বলতেছে এরকম। তো বিকাশ অলোককে হাত দিয়ে বলল একটু চুপ থাকতে এবং সামনে যেয়ে তাকে বলল যে আমার বন্ধুকে নিয়ে আসছি, ওর সম্পর্কে কিছু বলুন। তো ওই মহিলা মাথা একদিকে কাত করে রাখছিল, মানে মাথায় বড় ঘোমটা টানা, চেহারা তো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা মেয়ে মানুষ ঘোমটা টেনে বসে আছে, মাথা একদিকে কাত করে রাখছিল। তো বিকাশ এই কথাটা বলার সাথে সাথেই মহিলাটা বললো মাথাটা সোজা করছে এরকম করে, তো সোজা করে এমন ভাবে মাথাটা করলো দেখে মনে হইতেছে অলোকের দিকে সরাসরি তাকায় আছে। তো অলোকের দিকে কিছুক্ষণ তাকায় থেকে অলোকের অস্বস্তি লাগা শুরু করলো, গায়ে কাটা দিচ্ছে কেমন জানি, মানে পরিবেশটাই কেমন জানি, এবং ওই পাশের যে মহিলাগুলো ওগুলো জানি কি কি জানি মানে বিড়বিড় করে পড়তেছে, এটা তো অলোকের আরো অস্বস্তি লাগতেছে। তো মহিলা এরকম করে নিজের হাত ঝাড়া দিল, তো অলোক তাকায় দেখতেছে দুই হাত এরকম করে ঝাড়া দিচ্ছে এবং তার হাতে চুড়ির মতো পড়া, এগুলো শব্দ হচ্ছে, হাতগুলো দেখে মনে হচ্ছে বেশ বয়স্ক একটা মহিলার হাত এরকম দুইটা। ঝাড়ার সাথে সাথে কয়েকবার এরকম দুইটা হাত একসাথে বাড়ি দেওয়ার সাথে সাথে হাতের মধ্যে কোত্থেকে যেন গোলাপ ফুল আসলে এতগুলো, মনে হলো মানে সে বাতাস থেকে বের করছে একটা তোড়া গোলাপ ফুলের, এবং সে গোলাপ ফুলের তোড়াটা অলোকের দিকে বাড়াই ধরে বলল খুব শীঘ্রই তুমি বড় জমিদার হবা, খনখনা কণ্ঠ, এবং যেমন ভাবে বলছে শুনে কিন্তু গায়া একদম শিশির করে উঠছে অলোকের। অলোক তাকায় দেখতেছে যে বিকাশের চোখও বড় বড় হয়ে গেছে শুনে, গোলাপগুলো দেখে এবং কথাটা শুনে। তো অলোক নিজের অজান্তেই হাত বাড়াই দিচ্ছে গোলাপটা নিতে, সে তাকায় তার কাছে মনে হচ্ছে মানে একটু আগে কিন্তু দেখছে বয়স্ক মহিলার হাত, এখন দেখতেছে খুব সুন্দর দুইটা হাত, কোন তরুণীর যদি সুন্দর হাত থাকে সেরকম চুড়ি পরা সেরকম, এবং হাতের মধ্যে এরকম মেহেদির মতো দেয়া পুরো লাল এরকম তার দিকে গোলাপের তোড়াটা বাড়ায় ধরছে। অলোক নিজের অজান্তেই গোলাপটা হাত দিয়ে ধরল, মানে গোলাপের তোড়াটা, মানে ওখানে প্রায় 8-10টা গোলাপ ফুল আছে, ঘ্রাণ বেরোচ্ছে। অলোক ওই ফুলের তোড়াটা ধরার সাথে তার মনে হচ্ছে সে একটা ইলেকট্রিক শক খেয়েছে শরীর এরকম লাগছে তার কাছে। তো সে মানে নিয়ে কেমন যেন একটু অস্বস্তি ফেল করলো। তো বিকাশ বলল যে এই গোলাপ আপনি কোত্থেকে পেলেন, এরকম জাদুর গোলাপ নিয়ে কেন আমার অতিথিকে দিলেন, এটা তো ঠিক না, আপনি কোনো কিছু দেওয়ার থাকলে আমাকে আগে বলতেন, এভাবে দেওয়াটা ঠিক হয়নি আপনার। তো তখন ওই মহিলা হাসতেছে, হেসে বলতেছে কি ভুল হলে ক্ষমা করে দিয়েন হুজুর, বলে আবার সে মাথা নামায় রাখছে এবং হাসতেছে, খিলখিল শব্দ আসতেছে। তো বিকাশ বেশ কেন জানি মনে হলো একটু অপমানিত ফিল করলো, তো সে তাড়াতাড়ি অলোককে বলল যে চলো। তো বের হয়ে আসলো, তো বের হয়ে আসার পরে ওই ঘর থেকে বেরোনোর পরেই অলোকের কেমন জানি একটু লাগলো, মনে হলো যে একটা ঘোর কেটে যাচ্ছে, ঘোর এতক্ষণ মনে হয় সেটা ঘোরের মধ্যে ছিল। তো সে বিকাশকে বলল কি ঘটনা, কি এটা কি ব্যাপার। তো বিকাশ বলল যে আর বলো না, কিছুদিন জাদু টোনা ডাকিনীর উপরে বই পড়ছিলাম, বই নিয়ে স্টাডি করছিলাম, তো সেগুলো স্টাডি করতে করতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করছিলাম বিভিন্ন জিনিস দেখার জন্য, তো এই মহিলার সন্ধান পাইছিলাম, পরে যখন তাকে আনাইছি সে এখন এখানে এসে বিভিন্ন জিনিস দেখায়, বিভিন্ন জিনিস বলে, ভবিষ্যৎবাণী করে, অন্যরকম লাগে আর কি। তো আজকে মানে তো একদম অবাক করা কাণ্ড করলো, তোমাকে ফুলটা দিল কোত্থেকে দেখছো, বাতাস থেকে এনে দিল পুরা, আমি কিন্তু ফুলটা দেখিনি আশেপাশে, কোনো কথা নাই তোমাকে এনে দিল। তো তখন অলোক বলতেছে যে আমার কাছে একটু অবাক লাগলো যে আমার তো মনে ছিল যে মহিলা বৃদ্ধা, তো মহিলা যখন ফুলটা দিল হাত দুটো দেখলাম দেখে মনে হলো যে একেবারেই তরুণী। তো তখন বিকাশ বলছে হ্যাঁ আমিও তো সেরকমই দেখলাম, আমার কাছে খুবই অন্যরকম লাগলো, এইরকম জিনিস কিন্তু সে এর আগে করে নাই, আজকে তোমার তুমি আসার পর করলো। তো তখন অলোক বলল যে যা ভাই আজকে চলে যাই, আমার আজকে আর সময় নাই, আমাকে যেতে হবে, অলরেডি তো বিকাল পড়ে যাচ্ছে দেখো। তো বিকাশ বলল যে আমি তোমার সাথে লোক দিয়ে দিই দুজন, একেবারে তোমার ওখানে পৌঁছে দেবে, তোমার ওখানে থাকবে রাতে এবং তারপর তারা চলে আসবে। তো অলোক বলতেছে তার আর প্রয়োজন নাই, আমি যেহেতু আসতে পারছি আমি যেতেও পারবো একা, কোনো অসুবিধা নেই, একটু অন্ধকার হয়ে গেলেই বাকি। তো বিকাশ বলছে না সেটা তার হয় না, তুমি আসো আগে আমার ইসে আসো, বৈঠকখানে আসো, ওখান থেকে আমি মানুষ ঠিক করে দিচ্ছি, ওরা যাবে তোমার সাথে। তো যাই হোক, তারা আসলো অলোক আর বিকাশ তাদের বৈঠকখানে। ওখানে বসতে বসতেই দেখলো যে তাদের একজন লোক অলোকের ঘোড়াটাকে নিয়ে আসছে তৈরি করে, ওইটাকে খাওয়া দাওয়া রেডি করে রাখছিল। তো ওইটা আসছে, অলোক নেমে আসলো ওখান থেকে এবং দেখলো একটু পরে দুইজন লোক আসছে ঘোড়ায় করে, বিকাশের লোক, তারা এসে দাঁড়াইছে। তো অলোক তার ঘোড়ার কাছে যেতেই দেখলো ঘোড়া খানিকটা অসহিষ্ণু হয়ে গেছে তাকে দেখে, মানে সে কিন্তু তার মালিকের সাথে খুব ভালো টিউন্ড, কিন্তু এইবার সে অলোককে দেখে জানি কেমন করতেছে, ছটফট করতেছে কেমন জানি। তো অলোক মানে তাকে ঘাড়ে হাত বুলাই দিল, কিন্তু দেখলো যে না তার মানে ই ঠিক হচ্ছে, ছটফট করতেছে। তো সে আর কিছু না করে অগত্যা ঘোড়ায় উঠে বসলো এবং তার হাতে সেই গোলাপের তোড়াটা আছে। গোলাপের তোড়াটা বেশ সুন্দর, তার কাছে বেশ ভালো লাগছে, এটা ফেলতে পারতেছে না সে, বা রেখেও যেতে পারতেছে না, খুব সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে, কেন জানি তার একটা আকর্ষণ হয়ে গেছে ওটার প্রতি। আর ঘোড়াটা মনে হচ্ছে একটু অস্বস্তি ফিল করতেছে, সে যে গোলাপের তোড়াটা হাতে নিয়েছে সেটা যে সে এরকম নাকের কাছে নিল, ঘোড়াটা মনে হলো আরো অস্বস্তি ফিল করতেছে, কেমন ঘড়ঘড় করতেছে। তো যাই হোক, বিকাশও একটু অবাক হয়ে তাকালো ঘোড়ার আচরণ দেখে। তারপর অলোক বলল আচ্ছা ঠিক আছে বন্ধু, বিদায় নিচ্ছি, দেখা হবে বলে রওনা দিয়ে দিল। তো বিকাশও হাত নাড়ল, চলা শুরু করলো ঘোড়া, তাদের ঘোড়া চলছে ফিরতি পথ ধরে, আগে চলছে অলোক এবং তার পেছনেই সেই দুইজন ঘোড়সওয়ার যারা বিকাশের লোক। তো বেলা কিন্তু পড়ে যাচ্ছে, সূর্য ডুবু ডুবু করতেছে এবং দেখা যাচ্ছে যে জঙ্গলের গাছপালার মাথায় সূর্য ডুবে যাচ্ছে, নেমে যাচ্ছে। তো ওই দুজন নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতেছে, তো সব কথাগুলো বুঝতেছে না অলোক, আর সে তো তাদের সাথে আসলে গল্প করার মতো না, বা কি গল্প করবে সেরকম কোনো সাবজেক্টও নাই তার কথা বলার, যদিও সে বেশ ওপেন মাইন্ডেড মানুষ, কথা বলতে কোনো সমস্যা নাই তার। যাই হোক, সূর্য এরকম নামতে নামতে গাছপালার আড়ালে চলে গেল এবং তখনই তারা ওই জঙ্গলের দিকে ঢোকা শুরু করলো, গাছপালা মানে বাড়তেছে দুপাশে। তো এক সময় গাছপালা বাড়তে বাড়তে বেশ ডেন্স হয়ে গেল এবং এখন আর দিনের আলো দেখা যাচ্ছে না, অন্ধকার, আলো আধারি, মানে হালকা আলো আছে গাছের ফাঁক দিয়ে আসে, আর বাকি জায়গাটা অন্ধকার কিন্তু এর মধ্যে চলতেছে। এবং এই যে বিকেলের সময় যে এক ধরনের পোকার ডাক, এগুলো শুরু হয়ে গেছে জঙ্গলের মধ্যে। তো পেছনের দুজন বলল অলোককে যে হুজুর, আমরা কি লণ্ঠন জানবো, তাদের ঘোড়ার মধ্যে লণ্ঠনের জ্বালানোর মতো ব্যবস্থা আছে ঝোলানোর। তো অলোক বলল জ্বালাও, যদি সম্ভব হয় জ্বালিয়ে নাও। তো তখন তিনিও থামলেন আর ওই দুজন নেমে লণ্ঠন জ্বালানো ঘোড়ায়। তো তখন তারা আস্তে করে ঘোড়া সামনে এনে বলল যে হুজুর, আমরা একজন সামনে থাকি, একজন পেছনে থাকি। অলোক বলল অলোকের কাছে কেমন একটু অস্বস্তি লাগে ব্যাপারটা, সে বলল তোমরা দুজনই সামনে চলে যাও, আমি তোমাদের পেছনে পেছনে আসতেছি, কোনো অসুবিধা নেই, তোমাদের এই লণ্ঠনে আলো আমি পথটা দেখতে পাবো, কোনো সমস্যা হবে না। তো তারা দুজন লণ্ঠন জেলে নিল, ঘোড়ার দুই পাশে এরকম ঝুলানো এরকম লণ্ঠনের মতো, সেগুলো জেলে তারা সামনে চলে গেল দুজনই, এবং মানে মোটামুটি একটা ক্লোজ ডিস্টেন্স রাখলো অলোকের সাথে, আর অলোকও তাদের ফলো করে করে পেছনে যাচ্ছে। এই লণ্ঠনের আলো, হালকা আলো পড়তেছে বনের মধ্যে অন্ধকার, এবং ওই যে আলো, ওই আশেপাশে যে আকাশের আলো ছিল ওইটা অনেকটা প্রায় নিভে গেছে এরকম, সেটা প্রায় নিভে গেছে। এই লণ্ঠনের আলো যতটুকু যাচ্ছে ততটুকু রাস্তা দেখা যাচ্ছে, আর অলোক ওই আলো দেখে দেখে তাদের সাথে সাথে চলতেছে। তার হাতে সেই গোলাপের সেই ইটা আছে এখনো, সেই তাকে যে তোড়া দিছে গোলাপের সেটা, সেখান থেকে একটা ঘ্রাণ ছুটতেছে, ঘ্রাণটা কেমন যে নেশা ধারণ, মনে হচ্ছে অলোকের মাঝে মাঝে মাথা ধরে যাচ্ছে এরকম। তো এই অবস্থায় চলতে চলতে অনেক দূর তারা চলে আসছে। এখন অলোক ওদের সাথে তার কথা বলে না, তারাও দেখতেছে নিচু সরে আগে কথা বলতেছিল, এখন আর বলতেছে না, তারা চুপচাপ এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে তারা কেন যেন ভীত। আর অন্ধকার যত বাড়তেছে মনে হচ্ছে বনের মধ্যে নিশাচর যে পোকা মাকড় এগুলোর ডাকগুলা বেড়ে যাচ্ছে বেশ। তো বেশ খানিকটা চলার পর হঠাৎ করে দূর থেকে একটা ডাক শোনা গেল, কেমন জানি একটা ডাক, অদ্ভুত ডাক, এই ডাকের সাথে অলোক পরিচিত না। দেখলো অলোক খেয়াল করলো যে সামনের দুজন বেশ অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালো, মনে বেশ ভীত, চেহারা পাংশু হয়ে গেছে এরকম। তো তারপরও তারা কিছু বলল না, চলতেছে। তো অলোক বুঝতে পারলো তাদের হাত কাঁপতেছে হালকা হালকা। এরপর আবার ওই ডাকটা শুনলো, এবার একটু ঘুরে আসছে এদিক দিয়ে। তো বুঝলো যে তারা বেশ ভয় পেয়ে গেছে এবং খুব অবাক করা কাণ্ড যে অলোক দেখলো তাদের ঘোড়াগুলা কেমন যেন অস্থির, তার নিজের ঘোড়াও কেমন অস্থির হয়ে গেছে, কেমন জানি জোরে জোরে শ্বাস ফেলতেছে, কেমন করতেছে। তো অলোক তার ঘোড়ার পিঠে হাত রাখলো, একটু শান্ত করার চেষ্টা করলো, এবং ওই দুজনও অলোক বুঝতে পারছে যে এরা কাঁপতেছে ভয়ে, এরা যেতে চাচ্ছে না সামনে, মানে অলোক যদি না থাকতো তাদের পেছনে তাহলে তারা হয়তো এখান থেকে চলে যেত, সামনে আর বাড়ত না। এই অবস্থায় দূরে একটা চিৎকারের মতো শব্দ শোনা গেল, একদম তীক্ষ্ণ একটা চিৎকার। এই চিৎকারের শব্দটা মনে হচ্ছে মানুষ যদি চিৎকার করে কোনোভাবে সেরকমই। তো অলোকের কাছেও কেমন যেন বুকের মধ্যে কাঁপন ধরলো চিৎকারটা শুনে। তো দেখলো যে সামনের দুজন লিটারেলি মনে হচ্ছে কাঁপতেছে এরকম লাগলো তার কাছে, যে এই দুজন লোক তাকে অ্যাকম্পানি করে নিয়ে যাচ্ছে, তারা মনে কাঁপতেছে। আর এই সময় আস্তে আস্তে কুয়াশা ছাওয়া শুরু করলো গাছপালার ফাঁক দিয়ে। এই মানে পুরো সিনারিওটাই বেশ ভয়ঙ্কর। আর ওই দুজন যারা বসে আছে ওরা দুজন মনে হচ্ছে ভয়ে পাংশু হয়ে যাচ্ছে। তো অলোক চিন্তা করলো ওদের একটু সাহস দেওয়া দরকার। অলোক একটু সামনে চলে আসলো, এসে বললো যে কি কোন সমস্যা, তোমরা ভয় পাচ্ছ কোনো কারণে? বলে না হুজুর, এগুলো একটু অন্যরকম, মানে এখন আমরা যেরকম দেখতেছি গাছপালার মধ্যে জঙ্গলের রাস্তা এরকম থাকে না, মানে এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে যায় না হঠাৎ। আর ওই যে চিৎকার শুনছেন, চিৎকারটা আসলে আমাদের এখানে বলে এখানকার প্রেত যদি ডাকে জঙ্গলে সেরকম। তো তখন অলোক হেসে দেয়, হেসে দিয়ে বলে কি যে এরকম কিছু না, চলো তোমরা, এটা কোনো প্রাণী হবে ডাকতেছে এরকম। তো যাই হোক, তাদেরকে একটু মানে শান্ত করার চেষ্টা করছে অলোক। এর মধ্যে দেখলো যে কুয়াশা আরো ভারী হয়ে যাচ্ছে, বেশ ভারী হচ্ছে। চলতে চলতে বেশ সামনে আসার পর দেখলো যে কুয়াশায় সামনের কিছুই দেখা যাচ্ছে না। তাদের যে লন্ঠনের আলো বেশ খানিকটা মানে জায়গা কেমন জানি লালচে করে ফেলছে, আর তারপর কিছু দেখা যাচ্ছে না, সামনে তো দেখাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো চলতে চলতে হঠাৎ তারা একটা জায়গায় আসলো, ওইখানে উপরের মানে আকাশটা একটু ফাঁকা বের হয়েছে, সেখান থেকে হালকা চাঁদের আলো পড়ছে। ওইখানে হঠাৎ করে অলোক দেখলো যে সামনে কেউ একজন বসে আছে, দূরে রাস্তার উপরে বসা, মনে হচ্ছে যে সাদা রঙের কিছু একটা বসা। তো সামনের যে ঘোড়সওয়ার দুজন ছিল ওরা বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু চলতে চলতে আর একটু সামনে চলে গেছে। চলতে চলতে যখন আটো সামনে আসছে তখন দেখলো সামনে একটা মহিলা বসা। মনে হচ্ছে অলোকের কাছে মনে হলো সে যে ওই যে মহিলাটাকে বসা দেখছিল বিকাশের ওখানে, সেই মহিলাটা এখানে বসা, এবং ওই জায়গায় কুয়াশাটা খানিকটা মানে ফিকে হয়ে গেছে, এবং ওই যে তার যে ঘুমটা দিয়ে ঢেকে রাখছে মাথা সেরকম। তো ওই ঘোড়সওয়ার দুজন ওই মহিলাটাকে বসা দেখেই তাদের ঘোড়াগুলোর দুই পা উঠায় দিল একদম, এবং ভেসা রব করলো, মানে চিঁ করে ডাক দিল, ডাক দিয়ে দুইটা ঘোড়া ছেড়ে দৌড় দিল, মনে হলো যে ঘুরে দুই পাশের দিকে বের হয়ে গেল। অলোক একটু অবাক হয়ে গেছে, অলোকের ঘোড়াও কিন্তু বেশ মাথা নাড়া শুরু করলো এবং পা খোটা শুরু করলো, আর সামনে যাবে না সে, সেরকম করতেছে। তো অলোক অবাক হয়ে গেল যে ব্যাপারটা কি। অলোক তার ঘোড়াকে শান্ত হতে বলতেছে এবং ওই দুজনের দিকে তাকায় দেখলো যে তারা দুজন নাই, ছুটে চলে যাচ্ছে, তাদের ঘোড়ার খুরের শব্দ পাওয়া যাচ্ছে এবং আলো ধীরে ধীরে তাকে ছেড়ে চলে যাচ্ছে। যেহেতু লন্ঠন গুলা ওই ঘোড়ায় ছিল, সে অন্ধকারের মধ্যে পড়ে গেছে, ওই শাখা ফাঁকা জায়গাটার মধ্যে যতটুকু চাঁদের আলো আছে ততটুকু যতটুকু দেখা যাচ্ছে মহিলাটাকে সে দেখতে পাচ্ছে, যে মহিলাটা ওখানে বসে আছে চাঁদের আলোতে হালকা, এবং সেই সাদা রঙের কাপড় পরা, মাথাটা ঢাকা অনেকখানি, আর তার ঘোড়া মানে অন্যরকম আচরণ করতেছে, মানে একদম পা ছুটতেছে, মনে হচ্ছে সে ফেলে দিবে এক সময় ঝাড়া দিয়ে। অলোকের মাঝে ফিল হচ্ছে, কারণ সে তো তার ঘোড়াকে চেনে, মনে হচ্ছে অলোককে সে ফেলে দিবে পিঠ থেকে, এরকম একটা অবস্থা। তো অলোক হঠাৎ করে তার হাতের এই গোলাপ ফুলগুলোর দিকে তার নজর আসলো, যে মনে হলো যে এটা থেকে বেশ তীক্ষ্ণ ঘ্রাণ বেরোতেছে, সে কি করবে। সে তাকায় দেখলো যে গোলাপগুলো এই ছাদের আলোতে লাল থেকে কালো হয়ে গেল, মানে কালচে হয়ে গেল, এবং মনে হলো মারা গেলে যেরকম হয়, ফুলগুলো যেমন কয়েকদিন ফুলদানিতে রাখলে যেরকম মারা যায় সেভাবে এরকম করে নেতায় গেল একসাথে। এবং তখন মনে হলো যে সামনের মহিলাটা হাসলো, কেক 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 করে একটা হাসি দিল। তো অলোক রাগের চোটে ফুলের তোড়াটা ছুড়ে মারল ওইদিকে, তো ওইটা মাটিতে ছপ করে পড়ল, আর তার ঘোড়াটা প্রচন্ড শব্দে চিহি করে দুই পা উঁচা করে তাকে ফেলে দিল পিঠের থেকে। অলোক ঘোড়া থেকে পড়ে গেল এবং সে বুঝতে পারল না, কয়েক সেকেন্ডের মধ্যে সে পড়ছে, সে ভালো ঘোড়া চালায় কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। তো ঘোড়ার পিঠ থেকে সে যখন পড়ে গেছে, পড়ে যেয়ে সে বোঝার চেষ্টা করতেছে যে আমি কোথায় পড়লাম। সে তাকায় দেখতেছে তার ঘোড়া ছুটে একদিকে চলে গেল, আর সামনে ওই মহিলা উঠে দাঁড়াইছে, তার হাতের মধ্যে কিছু একটা এরকম। সে বুঝতে পারছে না এটা কি, দেখে অনেকটা মনে হচ্ছে কোনো বেল যদি থাকে, বেল সেরকম বেলের মতো। তো সে বেলটা নিয়ে ছুড়ে মারল মাটিতে প্রচন্ড জোরে, বেলটা ঠাস করে ফুটলো এবং একটা ধোঁয়া বেরোলো মনে চারিদিকে। অলোক কিন্তু দেখতেছে এবং ধোঁয়াটা চারিদিকে আচ্ছন্ন করে ফেলছে, এবং ধোঁয়াটা বিশেষ করে অলোককে আচ্ছন্ন করে ফেলছে। অলোককে যখন বেশি করে আচ্ছন্ন করে ফেললো, অলোক হঠাৎ করে মনে হলো সে ধোঁয়ার অতলে হারায় যাচ্ছে, সে তার জ্ঞান আর থাকতেছে না, মানে সে আর সেন্সে নাই। তো অলোক জ্ঞান হারায় ফেললো সেখানে। অনেকক্ষণ পর নাকি অলোকের জ্ঞান ফিরছে। তো তখন সে নিজেকে আবিষ্কার করছে সে একটা গুহার মধ্যে, সে বুঝতেছে সেটা গুহার মধ্যে, এবং সেই গুহার মধ্যে কোথাও মশাল জ্বলতেছে, সেই মশালের আলো দেয়ালের মধ্যে কাঁপতেছে। আর সে ফিল করলো যে সে এক জায়গায় পড়ে আছে, একটা কর্নারে পড়ে আছে, হাত পা নাড়াইতে পারতেছে, অনেক ব্যথা করতেছে এরকম। তো সে কোনো মতে কষ্ট করে উঠল, মানে হাঁচড়ায় পাঁচড়ায় উঠল, উঠে বসে সামনে যে দেখে যে ওই মহিলা ওরকম মাথায় কাপড় দেয়া এবং সামনে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছে, সেটার মধ্যে সে কিছু ফেলতেছে ওইখানে। তো অলোক ছোটবেলা থেকে এইসব ঘটনা শুনছে যে এরকম জাদুবিদ্যা চর্চা করে ডাইনিরা, তো সে পুরো মিল পেল ব্যাপারটার সাথে যে এরকম একটা ডাইনি সে আগুনের মধ্যে কিছু ফেলতেছে, এবং যতবার সে ওই ফেলতেছে ততবার সেই অগ্নিশিখা দাউ দাউ করে বেড়ে যাচ্ছে। তো অলোককে উঠে তাকাতে দেখে ওই মহিলা হেসে দিল আবার, ঠিক 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 করে হাসতেছে। তো অলোক কাঁপতেছে, অলোক বলছে আপনি কে, আমাকে কেন আসছেন এখানে, এটা বলতেছে। তখন ওই মহিলা আস্তে করে তার ঘোমটা সরালো। অলোক প্রথম শেষে দেখছিল একটা বয়স্ক মহিলা, কিন্তু পরবর্তী চোখের পাতা ফেলার আগে সে দেখল অপরূপ সুন্দরী একটা মেয়ে দাঁড়ায় আছে। তো সে বলছে কেন তোমাকে এনে ভুল করছি এখানে। তো অলোক কেমন জানি মানে এসে চলে গেল, একটা মানে আবার ঘোরের মধ্যে ঢুকে গেল, সে কোনো উত্তর দিতে পারতেছে না। এই সময় মহিলাটা কিছু একটা নিয়ে ছুড়ে মারল আগুনে, এবং সেখান থেকে একটা ধোঁয়ার মতো কুণ্ডলী বেরোলো, এবং কেন জানি মনে হলো যে মহিলাটাই সে ধোঁয়ার সাথে মিলে গেল। এটা অলোক নিজে ওইভাবে দেখছিল, মহিলাটাই ধোঁয়ার সাথে মিলে গেল এবং সেই ধোঁয়াটা এসে অলোকের গায়ের মধ্যে বাড়ি মারল। কয়েক সেকেন্ড অলোক অন্যরকম ফিল করলো, মনে হলো যে তার শরীরের ভেতর থেকে কেমন জানি একটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এরকম লাগছে তার কাছে। দুই সেকেন্ড সে ওরকম ছিল, তারপর সে জ্ঞান হারায় ফেলল। তারপর যখন অলোকের জ্ঞান ফিরছে, সে দেখতেছে সে একটা গুহার এরকম একটা গুহার গেটের কাছে মানে একটা গুহার মুখের কাছে পড়ে আছে, পেছনে অন্ধকার, কটু একটা কেমন গন্ধ আসতেছে, আর সে বাইরে তাকায় দেখতেছে তার ঘোড়াটা দাঁড়ায় আছে। তো সে আস্তে আস্তে হেঁটে হেঁটে কষ্ট করে ঘোড়ার কাছে গেল উঠে, এবং ঘোড়াটা তাকে নেয়ার জন্য রেডি সেরকম শব্দ করতেছে। তো ঘোড়ার পিঠে উঠলো সে এবং ঘোড়া ছুট লাগালো নিজের থেকে। অলোক বসে আছে এবং ঘোড়া ছুটছে, এবং খুব দুর্ভার গতিতে ঘোড়া ছুটতেছে। সে ঘোড়ার পিঠের মধ্যে হাত দিয়ে বুঝতে পারল যে ঘোড়ার শরীর আগের থেকে বেশি উষ্ণ গরম কেমন জানি, এবং ঘোড়া ঘড়ঘড় ঘড়ঘড় করতেছে। তো অলোক তাকায় দেখল তার ঘোড়ার চোখটা, কালো চোখটা কেমন জানি কালোর মধ্যে চকচক করতেছে, এবং সে তার কাছে মনে হলো সে ঘোড়ার হৃদস্পন্দন বুঝতে পারতেছে। তার মধ্যে নিজের অলোক বুঝতে পারতেছে তার নিজের মধ্যে আর একটা সত্তা আছে, এবং সে নিজে সব ভাবতেছে না, মানে নিজে একাই ভাবতেছে না, সে অন্য কোনো ভাবনাও ভাবতেছে, মানে তার মধ্যে আরেকটা সত্তা, আরেকজন আরেকজনের সত্তা সে উপলব্ধি করতে পারতেছে। যাই হোক, অলোকের ঘোড়া তাকে ছুটায় এক সময় তাদের প্রাসাদে নিয়ে আসলো, মানে তাদের যে বিল্ডিং সেটা এই এই যে বড় ফসলের মাঠ, জঙ্গল পার হয়ে সব পার হয়ে তাদের বাসায় নিয়ে আসলো। তো সে তাদের প্রাসাদে এসে দেখতেছে তাদের বাসা মানে প্রাসাদের মধ্যে আলো জ্বলতেছে বেশ, এবং মনে হচ্ছে খুব সবাই খুব বরিড, মানে বেশ একটা এখানে ই চলতেছে আর কি, কথাবার্তা মানুষের মধ্যে একটা ব্যস্ততা। তো অলোকের ঘোড়া আসতে দেখে দেখালো যে কয়েকজন খুব বি হয়ে গেল, তারা দৌড় দিয়ে ভিতরে চলে গেল। তো অলোকের বাবাকে খবর দিবে মনে হয়। তো অলোক ঘোড়া রাখলো, ঘোড়া রেখে সে নামলো। সে নিজের ভিতরে খুব একটা স্ট্রেংথ, খুব একটা শক্তি ফিল করতেছে, স্ট্রেংথ মনে হচ্ছে সে খুব শক্তিশালী, এবং খুব রাগ জিদ এবং অহংকার তার ভেতরে সে নিজে ফিল করতেছে। তার মনে হচ্ছে তার অনেক অহংকার, তার অনেক রাগ, সবাই অনেক ক্ষুদ্র তার সামনে। এইভাবে সে ফিল করতে করতে হেঁটে ঢুকছে খুব অদ্ভুত ভাবে, সে তাদের মূল যে প্রাসাদে ঢুকলো। তো তার বাবা দেখলো যে সে যে দৌড়ে আসতেছে দোতলার ওদিক দিয়ে, বলতেছে কি হয়েছে, তুমি এত এত লেট করলা, কি ব্যাপার, তুমি একলা আসছো, ওখানকার তোমার ভিকাসটা তোমার সাথে কাউকে দেয় নাই, তোমাকে লোক দিয়ে পাঠায় নাই। সে বলছে সে নিজেই নিজে অবাক, তার বাবাকে বলছে আপনি এত চিন্তা করেন কেন, আমি বড় হয়েছি না, আমি তখন সব পারি, বিকাশ নিজে যদি তার জমিদারি চালাইতে পারে আমিও পারি, এখানে কোনো সমস্যা নাই, আর আমাকে লোক দিছিল আমি তাদেরকে ফেরত পাঠাই দিছি। তো নিজে আবার চিন্তা করলো যে সে একটা মিথ্যে কথা বলল, নিজে চিন্তা করতেছে তার মাঝখানের যে স্মৃতিগুলো সেগুলো মধ্যে ধূসর ধূসর হয়ে গেছে, তো সে নিজে কিন্তু একটা মিথ্যা কথা বলছে, সে নিজে বুঝতে পারতেছে কেন বললো সেটাও সে বুঝতেছে না। তো তখন জমিদার সাহেব একটু মন লাভসেট হলো তার ছেলের এরকম আচমসা দেখে নেই, বলছে কি তুমি ঠিক আছো, তো তিনি বলছে হ্যাঁ আমি ঠিক আছে, অসুবিধা নাই, চিন্তা করো না। তাই বলে সে হেঁটে চলে গেল ওখান থেকে, তার ঘরে গেল এবং সে একটা দীর্ঘ ঘুম দিছে অলোক, দীর্ঘ ঘুম, এবং ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্নে দেখছে সে। এই স্বপ্নের মধ্যে সেই মূল মানুষটাই তার আশেপাশে আসা যাওয়া করছে, যে সেটা হচ্ছে সেই বিকাশের ওখানে দেখা সেই মানে সেই জাদুকর মহিলাটা মানে ডাইনি সেটাই, এবং তার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, তার সাথে বন্ধুর মতো আচরণ করতেছে, তার রুমে বসা, এরকম অনেক কিছু স্বপ্নে দেখছে সে। তো পরদিন ঘুম থেকে ওঠার পর থেকে অলোক নিজের মধ্যে একটা পরিবর্তন ফিল করা শুরু করে, তার নিজের কাছে নিজেকে অনেক শক্তিশালী মনে হয় যে সে খুব শক্তিশালী, সবাই তার থেকে খুব ছোট, এবং নিজের মধ্যে অনেক অহংকার বোধ করতে থাকে সে, এবং তার কাছে মনে হয় সে সবকিছু পারবে, তার মনে হয় তাকে খুব ডিপ্রেসড করে রাখা হয়েছে। তো সে ঘুম থেকে উঠেই মানে দিনের বেলায় হেঁটে তার বাবার কাছে যায়, যে বলে যে আমাকে আপনি এখানে দায়িত্ব দেন না কেন, আপনি আমাকে দায়িত্ব দিবেন, আমি দায়িত্ব নিব, আমি তো জমিদার পরবর্তী। তো তার বাবা অবাক হয় যে ছেলে তো এরকম বলতো না কখনো। তো তার বাবা বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সবকিছুতে আস্তে আস্তে শেখানোর চেষ্টা শুরু করবো। তখন অলোক বলে যে না আস্তে আস্তে না, সব আমাকে এখনই শেখাবেন, আমাকে আজকের থেকে বসাবেন, এরকম বলে। তো তার বাবা তার উপর রাগ করে, রাগ করে বলে যে তুমি অতিরিক্ত করতেছো, এরকম ভাবে তোমার এই অ্যাপ্রোচ আমি চাই না, তুমি আমার সামনে থেকে যাও বলে তাকে সরায় দেন। তো সে যখন সরে যায়, অলোক মানে সে ফিল করে যে তার বাবা তাকে মানে দায়িত্ব দিতে চাচ্ছে না, অলোক এটা ফিল করে এবং সে নাকি মনে মনে তার বাবার উপরে অনেক রাগ হয়ে যায় এবং রাগটা বাড়তে থাকে। তো মানে খুব সে ক্ষুব্ধ হতে থাকে এবং তার ভিতরে, তার বুকের ভিতরে কেমন যেন একটা ক্ষুব্ধ ভাব তৈরি হয়। তো সারাদিনই সে এটা নিয়ে ভাবতে থাকে, সে কিভাবে এখানকার রাজত্ব পাবে, এখানকার জমিদারের মূল দায়িত্ব সে পাবে, এটা নিয়ে সে ভাবতে থাকে এবং সে সারা বাড়ির মধ্যে ছটফট করতে থাকে, এদিক যায় ওদিক যায়, তো এরকম করতে থাকে। সন্ধ্যার পরে সে হাঁটতে হাঁটতে তাদের একদম পেছনের দিকের যে বিল্ডিংটা সেখানে চলে যায়। তো ওই জায়গাতে সাধারণত তাদের ওই তার বাবা বিচার আচার এগুলো বসাইতো, ওখানে বিচার আচার হতো আর কি। তো ওখানে হাঁটতেছে, হঠাৎ করে সে শব্দ পায় যে ওই যে তাদের যে ওখানকার যে বিচারালয়ের যে মূল কামরাটা, তার পাশে ছপ 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 করে নূপুরের শব্দ হচ্ছে। তো সে ওখানে হেঁটে যায়, কিসের শব্দ? তো দেখে হাসি, মানে কেউ একজন হাসতেছে, মেয়েলি কণ্ঠে হাসতেছে এবং মনে হচ্ছে তার সাথে দুষ্টুমি করতেছে। তো সে চিন্তা করে কি, হেঁটে হেঁটে যা কোন নারী তার এখানে, তাদের এখানে এরকম কোন মেয়ে থাকার কথা না। তো সে হাঁটতে হাঁটতে ওই হাসির শব্দ ধরে ধরে যায়। তো ওই পাশে একটা শাস্তি দেওয়ার ঘর ছিল, তার বাবা সেখানে শাস্তি দিত, মানে যারা যারা এখানে বিচারে দোষী প্রমাণিত হতো তাদেরকে শাস্তি দেওয়া হতো, এখানে সব রকম শাস্তির ব্যবস্থা ছিল আর কি। তো সেই শাস্তির যে ঘরটা, সেটার কাছে এসে শব্দ পায় যে ওইটার ভেতর থেকে হাসতেছে কোন নারী কণ্ঠ। তো অলোক আস্তে আস্তে হেঁটে যায়, গিয়ে দরজা হালকা চাপ দেয়া দরজাটা খুলে যায়। তো দরজা খোলার পরে অলোকের কাছে মনে হয় ওই ঘরের ভেতরে আর কারো প্রেজেন্স আছে। তো এটা তার কাছে কেমন যেন লাগতে থাকে এবং সে কিন্তু নিজেই এটা ফিল করতে পারে যে মনে হচ্ছে যে কি একজন এখানে আছে এবং তার খুব পরিচিত এরকম মনে হয়। তখন সে ঘরের কর্নার থেকে একটা কণ্ঠ শুনতে পায়, একদম সেই কণ্ঠ, যে কণ্ঠটা সে শুনছিল বিকাশের ওখানে, সেই যে জাদুকর নারীর কণ্ঠটা, এবং তার কাছে মনে হয় যে কণ্ঠটা খুব মধুর। তাকে বলতেছে যে তুমি যা চাচ্ছ তা তো পাচ্ছ না, তুমি কি তা পেতে চাও? তো তখন মানে অলোকের কাছে অন্যরকম লাগা শুরু করে, সে মনে হচ্ছে ক্ষুব্ধ হচ্ছে আবার ভেতরে ভেতরে, মানে তার ভেতরে যে পার্সোনালিটি এটা চেঞ্জ হয়ে গেছে। তো সে বলে অবশ্যই চাই, কিভাবে পাবো? তো তখন ওই পাশ থেকে বলে যে আমি যা বলি তাই করো। তো তখন বলে কি করতে হবে? বলে তখন ওই যে কণ্ঠটা ওখান থেকে তাকে কিছু কথা বলে, ফিসফিস ফিসফিস করে তার কানের কাছে কিছু কথা বলে, এই কথাগুলো মনে হচ্ছে একদম তার কানে কানে বলতেছে ফিসফিস করে, এবং অলোক এদিক ওদিক করে মাথা নাড়ে সে বোঝার চেষ্টা করে। তার কাছে ওই কণ্ঠস্বরের যে ফিসফিসানিগুলো তার মাথার মধ্যে গেঁথে যায় একদম। তো যেটা ছিল তাকে একটা রিচুয়াল করতে বলে, সে রিচুয়াল করলে তার কাছে সব ক্ষমতা আসবে এবং এই রিচুয়ালটা করতে হবে এই ঘরেই। আর এই রিচুয়াল যদি সে একাধিকবার করতে পারে তার ক্ষমতা একাধিক গুণ বেড়ে যাবে। এগুলো তাকে ফিসফিস করে কানের কাছে বলে এবং অলোকের কাছে মনে হয় তার মনের মধ্যে বেশ একটা প্রশান্তি তৈরি হচ্ছে, একটা খুশি তৈরি হচ্ছে, মানে সে মনে হচ্ছে আনন্দে ফেটে পড়তেছে এরকম লাগতে থাকে। সে নিজেই মনের আরেক অংশে অবাক হয় যে সে কিভাবে এই কথা শুনে খুশি হচ্ছে, নিজেই নিজের কাছে বিস্মিত হয়, আবার সেটা শুনে আনন্দও পাচ্ছে। যাই হোক, সেই নারীকণ্ঠ তাকে বলে দেয় আমাকে খুঁজতে হলে সবসময় এখানে এসে খুঁজবা, আমাকে খুঁজলেই পাবা, আর তুমি তাড়াতাড়ি তোমার রিচুয়ালের প্রস্তুতি গ্রহণ করো। অলোক ওখান থেকে হেঁটে বের হয়ে যায়, তার মুখে হাসি এবং কেমন জানি সে নিজের ভিতরে ফিল করতেছে যে সে অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এরপরে অলোক কয়দিন খুব অন্যরকম আচরণ শুরু করে, মানুষের সাথে যেমন সদাচারী ছিল সেটা তার চলে যায়, সে খারাপ আচরণ শুরু করে। দেখা যায় ছোটখাটো কারণে সে যে কোনো একজন মানুষের একটা অপরাধ বা তার সামনে দিয়ে যাওয়ার সময় কোনো একটু শিষ্টাচারের বাইরে থাকলে বা তাকে খুব একটা নোটিশ না করলে সে তাদেরকে চরম শাস্তি দিত এবং ওই ঘরে পাঠিয়ে দিত, তাদের যে ওখানে যে তার যে লোকজন ছিল তাদের দিয়ে বলতে শাস্তি দিত, এবং পরবর্তী কয়েকদিন সে নিজের হাতে শাস্তি দেওয়া শুরু করলো। আর এই ব্যাপারগুলা তার বাবার কানে গিয়ে পৌঁছালো, তার বাবা জিনিসগুলো বোঝার চেষ্টা করলো এবং অলোকের আরো কিছু জিনিস তৈরি হল, সে ছোটখাটো কিছু রিচুয়াল করা শুরু করলো, যে রিচুয়ালগুলো ছিল বেশ নিষ্ঠুর এবং ভয়ঙ্কর। তো যাই হোক সেগুলো বর্ণনায় যাব না, তবে এই জিনিসগুলো কিন্তু অলোকের আশেপাশের মানুষের দৃষ্টিগোচর হয়েছিল। তারা কিন্তু এই জিনিসগুলো পছন্দ করেনি, কারণ তারা জমিদার বাবুকে খুব পছন্দ করত এবং অলোককে পছন্দ করত, কারণ তারা খুব ভালো মনের মানুষ ছিলেন। কিন্তু যখন অলোক এগুলো শুরু করল, তারা এই ব্যাপারগুলো আস্তে আস্তে জমিদার বাবুর কানে তুললেন যে এই ঘটনা ঘটতেছে, আপনার ছেলে এগুলো করতেছে। তো জমিদার বাবুও ব্যাপারটা ভালো মতন নিলেন না, তিনি এই জিনিসগুলো খেয়াল করলেন অনেকবার এবং তিনি খেয়াল করে বলেন যে না, এই জিনিসটা তো আসলে চলতে পারে না। কিন্তু নিজের ছেলে তিনি কিভাবে কি করবেন, তিনি অনেকবার কথা বলার চেষ্টা করলেন, দেখলেন যে অলোকের গোয়ারতুমি অনেক বেড়ে গেছে, তার আচরণ অন্যরকম হয়ে গেছে। তো জমিদার বাবু তখন খবর নিলেন, তিনি একজন দরবেশের সাথে মাঝে মাঝে দেখা করতেন তার এলাকায়, মানে তার যে জমিদারি তার এলাকার এক প্রান্তে একটা দরবেশ ওখানে থাকতেন এবং তিনি একটা পুরনো একটা তার ওখানে একটা বটগাছ ছিল, বটগাছের নিচেই একটা ছোট আবাসন করে থাকতেন। তো তিনি ওই দরবেশের কাছে যান, অলোককে না জানাই যান তার নিজের লোক নিয়ে। তো দরবেশের কাছে গিয়ে তিনি তাকে বলেন যে এই ব্যাপার, আমার ছেলের এই সমস্যা হয়েছে। তিনি জানতেন যে দরবেশের বেশ কিছু অলৌকিক ক্ষমতা আছে। তো তিনি যখন শুনলেন দরবেশ এগুলো, শোনার পর অনেকক্ষণ তিনি বসে থাকলেন, বসে থেকে তিনি বললেন যে আপনার ছেলেকে কোন খারাপ, খুবই অতিরিক্ত খারাপ একজন ডাইনি ভর করছে তার উপরে, তার উপর নজর পড়ছে অন্য জমিদার বাড়িতে গিয়ে, এবং সেই জমিদারের ছেলেও এটার সাথে জড়িত আছে, মানে সেও না জেনেই জড়িত আছে, মানে সেও জানতো না, তারও এই অধিবিদ্যার প্রতি তার আগ্রহ হয়েছিল এবং সেখান থেকে আপনার ছেলেরও এটাতে জড়াই গেছে। যাই হোক, এইটা আপনার তার কাছ থেকে আলাদা করতে হবে, আলাদা না করলে কিন্তু আপনার ক্ষতি আছে, আপনার ক্ষতি, আপনার জমিদারির ক্ষতি এবং আপনার যে এখানকার অধস্তন মানুষ আছে তাদেরও ক্ষতি। তো তখন জমিদার বাবু তাকে অনুরোধ করেন যে আমাকে সাহায্য করেন। তো বলে ঠিক আছে, আমি আপনার বাসায় আসবো, এসে দেখব কি অবস্থা। তো এর মধ্যে একদিন জমিদার বাবু খবর পান যে অলোক তাদের বাড়িতে একটা বাজে রিচুয়াল করবে, খুব ভয়ঙ্কর রিচুয়াল। এই খবরটা তিনি শুনেন এবং খবর শুনে তিনি তখন তার নিজস্ব একদম লোকদেরকে রেডি করে রাখেন ওই জায়গায়, যে যখন এই ঘটনা সে ঘটাবে তার আগেই তিনি ওই জায়গাটা কর্ডন করে ফেলবেন, আটকায় ফেলবেন এবং অলোককেও পাকড়াও করবেন। আর ওই সময় তিনি সাধুকে নিয়ে আসার ব্যবস্থা করছিলেন। তো ওইরকম হয় একদিন, এরকম রাত্রে, ওই দিন ছিল অমাবস্যা, অমাবস্যা চারিদিক অন্ধকার, আর অলোক একটা বাজে রিচুয়াল করা প্ল্যান করে এবং সেই রিচুয়ালের প্ল্যানটা হয় একদম জমিদারের যে শাস্তি দেওয়ার ঘরটা সেই ঘরটার মধ্যেই করার কথা, এবং তাকে কিন্তু তার সাথে থাকা সেই প্রেতই এই বুদ্ধি দিছিল এই কাজটা করার, বা ডাইনি। তো সে ওইভাবেই প্রিপারেশন নেয় এবং সে তার কিছু অসাধু মানুষও ছিল তার নিজস্ব, যে তাদেরকে পয়সা দিয়ে, তিনি টাকা পয়সা দিয়ে হাত করছিলেন, তাদের মাধ্যমে কাজটা করছিলেন। তো তিনি ওই প্রিপারেশন নেন তার এই ঘরে। তো শাস্তি দেওয়ার নাম করে একজনকে এনে রাখেন এবং যখন নাকি তার নির্দিষ্ট তিথি, সে তিথি হিসাব করে নেয় এবং সবকিছু তাকে কিন্তু সেই প্রেতি ইনস্ট্রাকশন দিতে বা ডাইনি, সেই তিথিতে সে যখন ওই ঘটনা ঘটাবেন তার আগেই জমিদার তার নিজের লোকদেরকে ওখানে বসায় রাখছিলেন, তারা ওই জায়গায় ফট করে ঢুকে পড়ে, সে অন্ধকার ঘরে হঠাৎ করে বাতি জেলে ফেলে, তারা অনেক বাতি জেলে আটকায় এবং জমিদার নিজে যেয়ে অলোককে ধরে ফেলেন, থামিয়ে দেন, তার হাত আকড়ায় ধরেন এবং টেনে তাকে নিয়ে আসেন। এবং তখন নাকি অলোকের চেহারা ভয়ঙ্কর হয়ে গেছিল, প্রচন্ড শক্তি ছিল, জমিদার বাবুরও মানে শরীরে অনেক শক্তি ছিলেন, তিনি অনেক শক্তি যে টেনে আনেন, তার নিজে তিনি আহত হইতে পারতেন অলোকের তলোয়ারের আঘাতে। আর তখন দরবেশ ওখানে প্রবেশ করেন এবং দরবেশ বলেন যে অলোককে ধরে ফেলতে তার লোকদের, ধরার পর তিনি সেখানে একটা নিজের মতো একটা ই করেন আর কি, তার মতো একটা রিচুয়াল তিনি করেন এবং সেই রিচুয়ালে অলোকের থেকে আলাদা করা হয় সেই ডাইনিকে। এবং ওই ডাইনি যে চলে গেছিল এটা নাকি সেখানকার মানুষ যারা ছিল তারা সবাই ওই জিনিসটা দেখতে পারছিল, যে ওই যে তাদের যে বিচারের ঘর ছিল তার পেছনে নাকি গাছগাছালির মধ্যে বিশাল তুলকালাম কাণ্ড হয়েছিল, মানে ভাঙচুর ঝোপ ঝাড় ভেঙে ফেলছিল এরকম, এবং অলোক ছটফট করতেছিল, তার চোখ উল্টে গেছিল, তাকে তার অলোকের বুকের উপর দরবেশ চেপে বসে তাকে চেপে ধরে রাখছিল, অলোক ছোটার জন্য ছটফট ছটফট করতেছিল। যাই হোক, এক সময় ওটা ছেড়ে যায় যখন দরবেশের ইসে, ওনার রিচুয়ালে যখন চলে যায়, তো চলে যাওয়ার সময় নাকি অনেকে দেখছে যে অলোকদের বাসার পেছন থেকে শাড়ি পরা একটা মহিলা এরকম চলে যাচ্ছে, এটা নাকি অনেকে দেখছে। তো সে পেছন ফিরে তাকাইছিল, তো যে ওই পেছন ফিরে তাকানটা দেখছিল সে নাকি এরপর অনেকদিন অসুস্থ হয়েছিল, এরকম একটা ব্যাপার ঘটে। যাই হোক, পরে অলোককে ছেড়ে যায়। জমিদার বাবু অলেককে কয়দিন বেশ অসুস্থ অবস্থায় ট্রিটমেন্ট করেন বাসায়, এবং ওই দরবেশ তাদের বাসায় ছিল তখন, এবং তারপরে নাকি অলোককে পাঠিয়ে দেওয়া হয় শহরে। এখানে আর রাখেন না জমিদার বাবু, অনেকদিন মানে শহরে ছিলেন। শহরে থেকে অলোক যখন মোটামুটি বেশ সুস্থ হয়েছেন এবং একটা বিশাল সময় পার করছেন, তারপর তিনি তাকে নিয়ে আসেন এখানে। আর অলোক এসেও বেশি দিন এখানে থাকতে পারেন নাই, সে এখানে এসেই নাকি আরো খারাপ ফিল করত, তো তারপরে তাকে শহরে স্থায়ী করে দেন, এবং জমিদার তো আস্তে ধীরে তার সেই জমিদারও গুটায় ফেলতে হয় তার একটা সময়। তো যাই হোক, এটা ছিল ওই ঘটনার সময়কালের ব্যাপার আর কি, সে সময় যা ঘটছিল ততটুকুই। আর ওই যে ডাইনি, এ ব্যাপারে শোনা যায় যে বিকাশকেও নাকি বেশ ক্ষতিগ্রস্ত করছিল ওই ডাইনি, এবং ওই রাস্তার মধ্যে ওই যে জঙ্গলের রাস্তা, ওই রাস্তা যতদিন ছিল ততদিন নাকি ওই রাস্তার মধ্যে রাতের বেলা অনেকেই দেখত, যেরকম বসে রাতের বেলা বসে থাকত কেউ, এবং অনেক ব্যবসায়ীকেও এরকম ভাবে সেই ডাইনি বা ওইটা জিনই হবে কোনো বাজে জিন বসে থেকে ওখান থেকে তাকে পজেস করত, এবং তাকে দিয়ে অনেক খারাপ কাজ করাইতো। তো এরকম নাকি অনেক ঘটনা ওইখানে ঘটছে একটা সময়। যাই হোক, পরবর্তীতে ওই রাস্তার ওখানে ওই জায়গাটাকে নাকি ক্লিন আপ করেন, ওই যে বিকাশের বাবা যিনি ছিলেন তিনি নাকি দায়িত্ব নিয়ে ওই জায়গাটাকে অনেক ক্লিন করে ফেলেন, ওই জঙ্গলেরও অনেক অংশ তিনি ই করে ফেলেন, এবং ওইখানে তিনি তার মতো কিছু মন্দির এবং আরো জিনিসপত্র প্রতিষ্ঠা করেন যাতে এই জিনিসের প্রভাব ওখানে না থাকে। এই আর বিকাশ নাকি অনেকটা পাগলের মতো হয়ে গেছিল, যে অলোকের বন্ধু যে বিকাশ ছিল সে তো ওইখানে তাদের ওখানে নিয়ে আসছিল সেই ডাইনিকে, জাদুবিদ্যার চর্চা করত তাকে। তো যাই হোক, এই ছিল রোমানের শেয়ার করা ঘটনা। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, এটা ঘটনা অ্যাকচুয়ালি বলবো না, এটাকে আমি অনেকটা ফোকলোর টাইপের বলবো বা একটা রুরাল লেজেন্ড টাইপের। আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, এরকম রুরাল লেজেন্ড কিন্তু অনেক আছে, আপনাদের কাছে যদি থাকে অবশ্যই আমাদের কাছে শেয়ার করে ফেলবেন, এবং আমরা তা যদি সেটা যদি মানসম্মত হয় অবশ্যই শেয়ার করে ফেলবো। আমাদের কাছে ঘটনা শেয়ার করার ঠিকানা হচ্ছে odbhutori@gmail.com, এই ঠিকানে আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার নিজের সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষকে কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন। পাঠিয়ে দিতে পারেন লেজেন্ড, আরবান লেজেন্ড, রুরাল লেজেন্ড, পাঠিয়ে দিতে পারেন মিথ, আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অদ্ভুতলে পৌঁছে যায় অন্যদের মাঝে। যারা ফেসবুকে আমাদের থার্সডে নাইট ফিয়ার শোনেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ফেসবুক গ্রুপ যেটি আছে সেটাতে জয়েন করে ফেলবেন। আর প্রিমিয়াম কন্টেন্টের জন্য, অ্যাড ফ্রি কন্টেন্টের জন্য আমাদের অদ্ভুতের প্যাট্রিয়ন চ্যানেলটি ফলো করবেন। তাহলে এখন ফিরে আসছি পরবর্তী ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। এখন আপনাদের মাঝে চলে এলাম আজকের অদ্ভুতের দ্বিতীয় ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইমরুল চৌধুরী শাহিদ গাসিলের থেকে। ইমরুল তাদের গ্রামের বাড়ির একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। এই ঘটনাটি তিনি শুনে এসছেন, ছোটবেলা থেকে শুনেছেন, কয়েকবার শুনেছেন। এর কারণ হচ্ছে তাদের গ্রামের একটা জায়গা আছে নদীর একেবারে পাড় ধরে, বেশ খানিকটা জায়গা, তার আশপাশে যে জমিগুলো সেগুলোতে ফসলের চাষ হয়, ধানের চাষ হয়, কিন্তু ওই জায়গাটাতে কোনো চাষ হয় না, এবং ওখানে এখনো একটা মানে ঘরের, কুড়ে ঘরের রুইন রয়ে গেছে। রুইন বলতে ওইটাকে হয়তো মানুষ মেরামত করেই রাখছে বা ওভাবে রাখছে, ওখানে হয়তো কিছু মানুষ গিয়ে পাশের জমি দেখে, বাট ওই সময় একটা সময় এখানে একজনের ঘর ছিল, আর সেই জমির যেই জায়গাটাতে চাষাবাদ হয় না তার এক কর্নারে একটা কবর আছে। তো এই জায়গাটা ফাঁকা থাকে, এখানে ঘাস জন্মায় কিন্তু কেউ চাষাবাদ করে না। তো সেই জায়গা সম্পর্কে ইমরুল ঘটনা বলেছে, ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, তো আমি সেই ঘটনাটি আমার মতো করে শেয়ার করব। তো এই জায়গাটা, যে জায়গাটার মধ্যে চাষাবাদ হয় না, ফাঁকা থাকে, এই জায়গাটা সহ আরো অনেক জায়গা, ওই পাশের পুরো জায়গাটা একজন মালিকের মালিকানাধীন। তো সেই মালিকরা বংশ পরম্পরায় ওই জায়গার মালিক। তো সেই ব্যক্তির নাম ধরে নিলাম ইনাম চৌধুরী। তো তিনি মোটামুটি তার এই জায়গাগুলো বর্গা দিতেন বিভিন্ন চাষিদের, কিন্তু ওই অংশটিকে কেউ চাষ করতে চাইত না, কারণ তাদের ওখানে নাকি ফসল হতো না, এবং যারাই চাষাবাদ করতে যেত তাদের বিভিন্ন সমস্যা হতো। তো যাই হোক, জায়গাটা ওইভাবেই পড়ে থাকত ওইখানে। তো আশির দশকের কথা, ইনাম চৌধুরীদের পরিবারে একজন মানুষ চাকরি করতেন, তার নাম বোরহান। তো এই বোরহান মিয়া বেশ অনেক বছর ধরে ইনাম চৌধুরীদের পরিবারে কাজ করেন, তিনি যখন কিশোর ছিলেন তখন থেকে চাকরিতে ঢুকেছেন, তখন ইনাম চৌধুরীর বাবা পরিবারের কর্তা ছিলেন আর কি, মূল ব্যক্তি। তো সেই সময় থেকে কাজ করতেন, বিভিন্ন রকমের কাজ, তাদের কোনো কিছু আনা নেয়ার প্রয়োজন হলে, তাদের কোথাও খবর পাঠানোর প্রয়োজন হলে, তাদের জমি জমার কোনো কিছু দেখার প্রয়োজন হলে সাথে করে রাখতেন, এরকমই ছিলেন। বোরহান মিয়া বেশ বিশ্বস্ত ছিলেন তাদের। তো বোরহান মিয়া তাদের পরিবারে কাজ করা অবস্থায় কিন্তু তিনি সংসার পাতেন, তার দুইটা সন্তান হয়, দুইটা কন্যা সন্তান হয়, এবং একসময় তার স্ত্রী গত হয়ে যায়। তো মেয়েদেরকে একসময় তিনি কষ্ট করে পেলে পুষে বিয়েও দিয়ে দেন। তো বোরহান মিয়ার বেশ বয়স হয়েছে তখন, আর তিনি একা হয়ে গেছেন, তার কেউ নাই, তিনি একা একা থাকেন ওই বাসায়। এই বাসাটাও তাকে ইনাম চৌধুরী থাকতে দিয়েছিলেন। তো মানে ইনাম চৌধুরী বাড়ি থেকে কাছে, প্রয়োজন হলেই যেতেন, কাজকর্ম করতেন। বোরহান মিয়ার আর তেমন একটা ভালো লাগে না এই জীবন, একা একা বাসায় থাকা, যে এই বাসার মধ্যে আগে স্ত্রী ছিল, এখন স্ত্রী নাই, তার মেয়েরাও নাই, মেয়েরা হঠাৎ আসে, দুই সপ্তাহে এক মাসে একবার আসে, একটু দেখে যায় তাকে। তো তার কাছে বেশ ভালো লাগে না, তার কাছে খারাপ লাগে। তার শুধু মনে হয় তিনি প্রকৃতির কাছে থাকেন, তার মনে হয় তিনি যদি একটু চাষাবাদ করে চলতে পারতেন এবং প্রকৃতির মাঝে থাকতে পারতেন, আর এই তো নামাজ কালাম পড়ে দিন কাটাইতেন, এরকমই ভাবেন বোরহান মিয়া। তো তিনি একদিন বললেন, ইনাম চৌধুরীকে বললেন যে আমি আসলে এখন অবসর চাই, আমার ভালো লাগে না। তো তখন ইনাম চৌধুরী তাকে বললেন যে আপনি তো অনেক বছর আছেন আমাদের সাথে, কি করবেন এখন যে থাকেন? বলে যে না, আমি এখন একটু অবসর চাই, আমার যদি আপনি মানে ই দিতেন, মানে যেতে দিতেন, তাহলে ভালো হতো। তো ইনাম সাহেব তখন তাকে বলেন যে আপনি যে কি করবেন এখন? তো বোরহান মিয়া বলেন যে আমি এখন বাইরে আর কি করবো, কিছু তো করার নাই, আমার ভাল লাগে না এইখানের যে জীবন, এটা এখন আর ভাল লাগতেছে না, আমি চাই যে কোথাও যে একটা ছোট্ট ঘর করে থাকবো, আমার তো জায়গা জমি নাই, দেখি কারোর কাছে যদি বর্গা নিতে পারি তাহলে ওখানে কিছু চাষ করবো, চাষ করে তারে যা দেওয়ার দিব আর আমি রাখবো, আর এই যে ক্ষেতের পায়ে যে থাকবো, একটু দোয়া দরুদ পড়ব, নামাজ কালাম পড়ুম, এই তো। তখন কিছুক্ষণ চিন্তা করেন এনাম সাহেব, এনাম সাহেব চিন্তা করে বলেন যে এক কাজ করি, আপনারা ওই জমি আছে না, ওই নদীর পাড়ের ওই জমি, ওই দেখছেন না ওই যে খোলা জায়গায়, এখানে তো কেউ চাষও করতে না কিছু পারে না, ওইটা দিয়ে দিই, লেখা পুটে দিয়ে দিই আপনারা, আপনি যে ওখানে ঘর তুলে থাকেন, আর যদি পারেন চাষ করতে করেন, চাষ করতে কেউ পারে না। তো বোরহান মিয়া শুনে, শোনার পর তিনি চিন্তা করেন যে হ্যাঁ, আসলে ওখানে চাষ করতে পারে না, তিনি জানেন ওখানে চাষ করতে না পারার রহস্য তিনি যা শুনছেন মানুষের কাছে, কারণ অনেকেই চেষ্টা করছে অতীতে, ওখানে চাষ করতে গেলেই নাকি ওই ফসল যখন বুনে তখনই ক্ষতি করে মানুষের, যে করে তাক অসুস্থ হয়ে যায়, বা সে কিছু একটা থেকে ভয় পায়, অথবা দেখা গেছে যে ফসল করছে সব নষ্ট করে ফেলে। তো এর জন্য ওইখানে কেউ কিছু চাষাবাদ করতে যায় নাই অতীতে। এই যে এখানে ইনাম সাহেবের বাবা, তিনিও এটা চেষ্টা করছেন বর্গা দেওয়ার, মানে লিজ দেওয়ার, মানুষকে কেউ নেয় নাই, নেওয়ার পরও এটা মানে থাকে নাই, তো ওইভাবে এটা রয়েছে, কেউ কে চায় তার ই করতে আর কি, ফসলের টাকা খরচ করে এখানে ক্ষতি করতে। তো বোরহান মিয়া চিন্তা করে যে আমার আর কি, আমি ওইখানে যাব ঘর, আমার যদি মালিক ওই জায়গাটুক দিয়ে দেয় লেখাপুরে, আমি ওখানে ঘর করে থাকবো আর আমি চেষ্টা করবো ফসল করার। তো চিন্তা করে তিনি বলে যে জি আমি রাজি, আমার যদি দেন তাহলে তো আমার আপনার অনেক কি আর কি, ধন্যবাদ আপনার, অনেক শুক্রিয়া। তো বলে তো ইনাম সাহেব তাকে ঠিকই বলে যে ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন ওখানে কি করবেন, আমি আপনার কিছু টাকা পয়সা দিব ঘর তুলতে। তো বোরহান মিয়া খুব তার যে মালিক তাকে খুব ধন্যবাদ দিয়ে তার শুক্রিয়া আদায় করে তিনি ওখান থেকে চলে যান আস্তে ধীরে, যে তিনি ওখানে ঘর তোলা শুরু করেন। তো তার তো আসলে আর্থিক সঙ্গতি এত বেশি না, তিনি আরো দুই একজন মানুষকে নিয়ে কাজ করেন। তো যারা ওখানে ঘর করতেছিল তারাই বলে যে বোরহান মিয়া আর কোনো ই পাইলা না, এই জায়গায় তুমি ঘর তুলতে আইস, আর তোমার মালিকও আর তোমার কিছু দেওয়ার জায়গা পাইল না। তো বোরহান মিয়া খুব পছন্দ করতেন ইনাম সাহেবের পরিবারকে, তিনি বলে মালিক নিয়ে কোনো কথা বলবো না, মালিকই ঘরটা দিয়েছে, এই জায়গাটা দিয়েছে আমার, এই ঘরটা বানানোর টাকা দিয়েছে, এটাই অনেক বড়, কে কারে দেয় কি বলো, আমার তো বেতন দিয়েছে মাসে, আমি তো বেতন নিয়ে কাজ করছি তার এখানে, আমি কি ফ্রি থাকছি নাকি, আমি ওখানে থাকছি তার দেওয়া বাসায় থাকছি, ওখানে আমার মেয়েদেরকে বিয়ে দিছি, তো সে আমার এই জায়গাটা দিছে, এটাই তো বড় জিনিস। তো যাই হোক, তারা আর কোনো কথা বলে না, সেখানে তিনি ঘর তৈরি করেন, খুব ভালো কিছু না, একটা মানে এমনি বেড়া টেড়া দিয়ে করেন, উপরে চাল দিয়ে, ছনের চালের মতো দিয়ে তিনি একটা ঘর করেন। তো খুব খুশি বোরহান মিয়া এই ঘর করে। যেদিন তিনি রাতে একা থাকতেছেন এখানে, তার কাছে একটু ভয়ই লাগে, কারণ তার জায়গাটা হচ্ছে এরকম, তার আশেপাশে কিন্তু ক্ষেত, তার এখান থেকে অনেকগুলো ক্ষেত পার হয়ে এক পাশে হল আরেকটা মানুষের থাকার ভিটা, আর সেই ভিটাগুলো কিন্তু আরো উঁচু, আরো উঁচু গাছগাছালি হয়ে গেছে, কারণ অনেকদিন ধরে মানুষ থাকে, আর তার এটা একটা নতুন জায়গা, তিনি যে জায়গাটুকে ঘর তুলছেন ওই জায়গাটুকে মাটি ফেলে একটু উঁচা করছেন, করে সেই জায়গায় তিনি বেড়া দিয়ে ঘর করছেন। তো তার বাসা থেকে মোটামুটি মানে তাকাইলে কোনো গাছগাছালি কিছু নাই, তাকাইলে একটু সামনে ফাঁকা জায়গা দিয়ে তাকাইলে দেখা যায় যে একদম ক্ষেত, মানুষের ক্ষেত, ফসলের ক্ষেত। আর তার সামনে যে জায়গাটুকু তাকে দিছে তার মালিক, সেই জায়গাতে কোনো কিছুর ফসল নাই, বড় বড় ঘাস এবং অনেক দূর পর্যন্ত এই মাঠ, মানে সেখানে চাইলেই তিনি চাষ করতে পারেন, মানে আর কি চাষ করার চাষযোগ্য জমি। তো সেটার পাশ থেকেই নদী শুরু হয়েছে, কুলকুল শব্দ। তো তার কাছে বেশ ভালো লাগে যে মানে থাকার মতো একটা জায়গা, চাষাবাদ তো পরে চিন্তা করব। তো তিনি প্রথম রাত ওখানে থাকতেছেন, রাতের বেলা তিনি ওই তার যে ছোট জালনা বানিয়েছেন জালনা খুলে দেন, বাতাস আসে, চাঁদের আলো, অসাধারণ লাগে তার কাছে। তার কাছে মনে হয় যে আসলেই এটাই স্বাধীন জীবন। তো যাই হোক, রাত পার করেন কিছু না। এরপর তিনি আস্তে ধীরে চিন্তা করেন যে এখানে চাষাবাদের চিন্তা ভাবনা। তো তিনি ওই জায়গায় জমিতে হাঁটেন এবং আশেপাশে যারা কৃষক তারা দেখে তাকে অবাক হয়, বলে যে কি ব্যাপার বোরহান মিয়া, কি চিন্তা করতেছে, ওইখানে কি ফসল ফলাইবা নাকি? কাজে হ্যাঁ ওইরকমই চিন্তা করছি। তো তারা বলে যে হ্যাঁ পারবা না, এখানে এনে কেউ পারে না ফসল করতে, বিশাল সমস্যা হয়। তো তিনি তাদেরকে কোনো পাত্তা দেন না। তো তিনি মোটামুটি একটা মেজারমেন্ট করেন যে কিভাবে ঘাস ফেলবেন, ওখানে একজন মানুষ নিয়ে আসবেন, তাদেরকে দিয়ে কাজ করাবেন, এইসব চিন্তা ভাবনা করে তিনি বাসায় চলে যান আর কি। তো বোরহান মিয়া কিন্তু তখনও তার পুরনো বাসা ছেড়ে একেবারে চলে আসেন নাই, মানে তার একটা মায়া পড়ে আছে পুরনো বাসায়। তিনি যদিও চিন্তা করছেন চলে আসবেন, এখানে একদিন ছিলেন, কিন্তু তার সেই পুরনো বাসার মানে মায়াটা তিনি ছাড়তে পারতেছেন না। ওখানে সংসার শুরু করছিলেন, ওখানে তার স্ত্রী ছিল, তার মেয়েরা ছিল, তার পরিবার ছিল। তো তিনি চিন্তা করলেন যে আস্তে ধীরে উঠি, এখানে আসে আগে আমি ফসল করি, ফসল টসল মোটামুটি হয়ে গেলে তারপরে আস্তে ধীরে কয়েকদিন করে থাকা শুরু করবো, একসময় এখানে মুভ করে যাব। তো এই চিন্তা করে তিনি ওই বাড়িতেই যে থাকতেছেন রাতে, আর এরপর দিন তিনি লোকজন এনে ওখানে শুরু করলেন তার কাজ, টুকিটাকি ওখানে যা করবেন যে জমি প্রিপেয়ার করা। কোনো সমস্যা নাই, জমি প্রিপেয়ার করা হচ্ছে। তার ওখানে মোটামুটি কয়েকজন কাজ করতে চাইছিল না ওই জমিতে, কিন্তু তিনি তাদেরকে বলাতে, রিকোয়েস্ট করাতে কয়েকজন মানুষ এসে চাষ করছে। তারা আবার এগুলা অতিপ্রাকৃত জিনিস নিয়ে এত চিন্তা করে না। তো তিনি কাজকর্ম করে নিজে প্রচন্ড খাটলেন তাদের সাথে, খাটতে খাটতে তার জায়গাটা একদিন প্রিপেয়ার করে ফেললেন, চাষযোগ্য করে ফেললেন। এরপর তার সময় আসলো এখানে ফসল বোনার। এর মধ্যে কিন্তু তিনি এখানে আসতেছেন, ওই ঘরে দিনের বেলা থাকতেছেন, মানে রাতের বেলা তিনি আর ওখানে ঘুমান না আর কি, দিনের বেলা আসেন, বিকেল থাকেন, সন্ধ্যা থাকেন, এর চলে যান আর কি। তার এই ফসলের কাজ শুরু হয়েছে এগুলো দেখেন এরকম আর কি। তো এরপর ফসল বোনার কাজ শুরু হলো, ফসল বুনলেন, যথেষ্ট পানির সেচ দরকার হলে এগুলা সবই তিনি করলেন, আর সবকিছু কিন্তু খুব সুন্দর চলতেছে। এবং তার আশেপাশে যারা অন্যান্য জমির মালিক কৃষক তারা অবাক হচ্ছে, আরই বোরহান মিয়া এখানে ক্ষেত করে ফেলতেছে, বিশাল অবস্থা এরকম একটা অবস্থা। তো তিনি মোটামুটি কিন্তু ওখানে ফসল ফলায় ফেললেন, মানে ফসলের গাছ উঠল, বেশ মোটামুটি বড় হওয়া শুরু হয়েছে গাছগুলা। তো বোরহান মিয়া তো খুব খুশি, তিনি মনে মনে চিন্তা করতেছেন মানুষের উল্টা পাল্টা কথাবার্তা। এবং তার যে মালিক ইনাম সাহেব অবাক হলেন বোরহান মিয়ার এই ফসলের মাঠ দেখে, যে কি ব্যাপার, আপনি তো এনে চাষাবাদ করে ফেলেছেন, কঠিন অবস্থা কেমনে কি? তো বোরহান মিয়া বলেন যে আসলে এখানে কেউ চেষ্টাই করে নাই, হ্যাঁ এত বছর ধরে এখানে আছে কেউ চেষ্টা করে নাই, কোন আমলে কে কি ভয় পাইছে, কার ফসল নষ্ট হয়েছে এগুলো চিন্তা করে মানুষ আর করে নাই। আর মানুষের ভয় একটু বেশি, কথাও বেশি কয় মানুষ, এই দেখেন না হইছে। তো ইনাম সাহেব বলে যে হ্যাঁ ভালোই তো, আপনি করতে পারলে করেন, আর কি করার। তো বোরহান মিয়া খুশি, তার মালিকের সাথে কথাবার্তা বলে তিনি প্রতিদিনই এরপর তার ফসলের তদারকি করতেছেন। মোটামুটি কিন্তু ফসলগুলো একটা পর্যায়ে হয়েছে, মানে তরতাজা হচ্ছে এরকম সময়। তো একদিন সকালবেলা বোরহান মিয়া আসছে তার এখানে ফসলের মাঠে, এসে দেখতেছে যে তার ফসলের বিস্তীর্ণ অংশ নষ্ট, মানে একদম মাড়াই করে ফেলছে, মানে তার যে ফসলের গাছগুলো ছিল সেগুলোকে একদম মাটির সাথে মিলাই ফেলছে, কারা জানি সমান করে, মানে মনে হচ্ছে ওইটার উপর দিয়ে বুলডোজার চলে গেলে যেরকম হয় সেরকম, বেশ অনেকটা অংশ জুড়ে, মানে বিশাল অংশ ফসলের। তো বোরহান মিয়ার তো মাথা খারাপ হয়ে গেল যে এই কাজ কে করছে, তিনি মানে একদম রাগে ফুসতেছেন, কিছু বলারও নাই, এবং তিনি তো ওইখানে মানুষের নিষেধ সত্ত্বেও কাজ করছেন। তো তিনি ভাবলেন যে তার জায়গায় মনে হয় তাকে কেউ মানে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করছে, কেউ মনে হয় এই জায়গাটাকে ইচ্ছা করে এরকম করে। তিনি খুব রাগ করলেন, তিনি চিন্তা করলেন তিনি আর ওই বাড়িতে যাবেন না, মানে তাদের যেই বাড়িতে তিনি থাকেন ওখানে যাবেন না, এখানেই থাকবেন, রাতে পাহারা দিবেন। তো বোরহান মিয়া ওই দিন রাত থেকে এখানে মুভ করে আসলেন, তিনি তার হাতে একটা সড়কি নিয়ে রাতের বেলা, সড়কি মানে ওই যে বল্লম, একটা বল্লম নিয়ে আর হারিকেন নিয়ে তার ঘরে বসে রইলেন ওই দিন। তো মোটামুটি খাওয়া দাওয়া সব করে নিছেন আগেই, রাত হয়েছে, আস্তে আস্তে রাত নামলো, জীবকা ডাকতেছে। তার চোখটা হচ্ছে তার ওই নষ্ট ফসলের দিকে, তার মনের মধ্যে মানে ধকধক করে আগুন জ্বলতেছে কষ্টে, কারণ অনেক টাকা তিনি খরচ করছেন, তিনি তো আসলে তেমন সম্পদশালী না, আর এই চাষাবাদের জন্য তার মালিক তাকে তেমন কোনো কিছুই দেয় নাই আর কি, কারণ তার মালিক তো লস প্রজেক্টে টাকা দিবেন না, তিনি জানেন এখানে চাষাবাদ হয় না। তো তিনি তার নিজের জমানো টুকিটাকি যা টাকা ছিল সেগুলো তিনি এখানে খরচ করছিলেন। তো খুব মন খারাপ তার, মানে মনের মধ্যে একদম ধকধক করতেছে। তিনি বসে আছেন তার সেই বল্লম নিয়ে, তিনি চিন্তা করছেন যে আজকে যদি কেউ আসে মানে বাকি অংশ নষ্ট করতে, তাকে তিনি শেষ করে দিবেন, এই চিন্তা করে তিনি বসে আছেন। রাত হচ্ছে আস্তে আস্তে এবং বেশ রাত হয়েছে। তো বুড়ান মেয়ের মধ্যে চা খাইছেন, চা খেয়ে দেখেন যে মানে ওই রাত গভীরই হচ্ছে। হ্যাঁ, রাতের সেই ঝিঝি পোকা ডাকা শুরু করছে, কেউ নেই আশেপাশে, দূরে যে ওই বসত বাড়িতে হারিকেনের আলো দেখা যাচ্ছিল একটু একটু, এটা নিভে গেছে, এরকম একটা অবস্থা, মানে একদম ঘুরঘুরটি অন্ধকার চারিদিকে, চাঁদের আলো মেঘে ঢাকা। তো তিনি এরকম বসে থাকতে থাকতে এক সময় ঘুমায় গেলেন, তার ওই যে খুঁটিতে মাথা রেখে তিনি ঘুমায় গেছেন। কতক্ষণ হয়েছে জানে না, তিনি হঠাৎ করে শব্দ শুনলেন, মনে হলো নদীর মধ্যে মানে তার জমির কাছাকাছি নদীতে বেশ আলোড়নের শব্দ, মানে খুব ভারী কিছু নিয়ে মানে চুয়াচুবি করলে যেরকম হয়, মানে অনেক ভারী কিছু যদি পানিতে ভস করে ফেলে উঠায় এরকম। তো তিনি মানে ওই শব্দেই তার ঘুম ভাঙছে। তো তিনি তাড়াতাড়ি উঠে দেখেন যে ঠান্ডা লাগতেছে, বেশ কাঁপুনি উঠে যাওয়ার মতো ঠান্ডা লাগতেছে তার। তো তিনি তাড়াতাড়ি তার ওই হাতের পাশে বল্লমটা ধরলেন, দেখলেন যে হারিকেনটা একদম কমে গেছে পাওয়ার, মানে ওইটার মনে হয় তেল মনে হয় ফুরে আসছে একদম। তো যাই হোক, তিনি চিন্তা করলেন যে এই অবস্থায় দেখি কি অবস্থা। তো তিনি তাকায় আছেন বর্ষাটা হাতে নিয়ে, তাকায় আছেন, তাকায় দেখার চেষ্টা করছেন নদীর দিকে, আকাশ কিন্তু মেঘে ঢেকে গেছে, চাঁদের আলো আর পড়তেছে না, মানে কেমন জানি ঘোলাটে একটা রাতের আলো চারিপাশে। এর মধ্যে তিনি খেয়াল করলেন এই চোখে আলো আধারি শুয়ে আসতে, যে পানির ভেতর থেকে বড় একটা বাবল উঠল, ভস করে একটা বাবল, মানে এরকম উঁচু হয়ে ভস করে উঠল, এবং তারপর দেখলেন কিছু একটা পানির ভেতর থেকে বেরোচ্ছে কেউ একজন, মানে মনে হচ্ছে কোনো মানুষ, যদি মানুষ বা বড় কোনো প্রাণী হতে পারে, কোনো মহিষ বা কিছু যদি এরকম ডুব দিয়ে উঠে পানির তল থেকে, যেরকম হবে সেরকম কিছু একটা ওখান থেকে উঠল, উঠে এদিকে আসতেছে, মানে তার তার যে ফসলের মাঠের দিকে আসতেছে। তো তিনি সরাসরি বল্লমটা হাতে নিয়ে ওই হারিকেন আর নিলেন না, কারণ আলোতে তাকে দেখে ফেলবে, তিনি পূজা হয়ে হাঁটা ধরলেন। বোরহান মিয়ার কিন্তু অনেক শক্তি সামর্থ্য যতটুকু যা ছিল তা ভালোই, খারাপ না, এই বয়সেও তিনি প্রায় বৃদ্ধ হয়ে গেছেন, তো এই বয়সেও তার ভালোই শক্তি সামর্থ্য ছিল, কারণ তিনি অনেক কাজ করছেন মালিকের জন্য। তো তিনি নিচু হয়ে বর্ষাটাকে নিয়ে আস্তে আস্তে রওনা দিলেন, তার যে যতটুকু ফসল হয়েছে ততটুকুর মধ্যে চেষ্টা করলেন কভার নিতে, মাথাটা একটু জেগে আছে এরকম, এই অবস্থা হেঁটে হেঁটে তিনি সামনে যাচ্ছেন। তো সামনে যেতে যেতে তিনি একটা জায়গায় যে থেমে গেলেন, এই জায়গার থেকে কিন্তু তার ফসলগুলো নষ্ট হয়েছে, সামনে বেশ অনেকটা ফাঁকা জায়গা খালি, এবং ওই জায়গায় তার ফসল একদম ধসায় ফেলছিল, মাটির সাথে মিশাই দিচ্ছিল বুল্ডোজারের মতো। তিনি কুল কিনারা পান নাই যে কি দিয়ে এই কাজটা করা হয়েছে। তো তিনি তাকায় দেখতেছেন পানির ভেতর থেকে কিছু একটা উঠে আসছে, এইটা একটা প্রাণীর মতো, এই প্রাণীটা তিনি মিলাইতে পারতেছেন না ফার্স্টে কি, মানে এটা সাইজ হবে একটা মহিষের মতোই, কিন্তু পরে তিনি খেয়াল করলেন এটা আসলে একটা কুকুর, কালো কুচকুচে রঙের, এই আকাশের ধূসের আলোতে তার কালো কুচকুচে রং বোঝাচ্ছে, তার শরীরের যে লোমগুলা এগুলো ভিজা, সে একটা ঝাড়া দিল শরীরটা, ঝাড়া দিয়ে সেই পানি ফেলে দিল, এবং সেটা কেমন করে নাক দিয়ে একটা শব্দ করতেছে এখান থেকে, তারপর সে উঠে আসলো ওই ফসলের মাঠের দিকে, মানে যে জায়গাটা মানে সে নষ্ট পাইছে ওই জায়গায় হেঁটে হেঁটে, মানে বোরহান মিয়া প্রচন্ড ভয় পাইছে, কারণ এই কুকুরের আকৃতি বিশাল, একটা বড় মহিষের মতো হবে এটার আকৃতি, মানে তিনি তার জীবনে এত বড় কুকুর কোনদিন দেখা তো দূরের কথা, তিনি শুনল না এরকম বড় কুকুরের কথা, তিনি অবাক হয়ে গেছেন যে এটা কি কুকুর না অন্য কিছু, ঘাড়ের কাছটা এরকম মোটা, এটা হেঁটে এসে ঢুকলো যেইখানে নাকি তার ফসলের ক্ষেতটা নষ্ট হয়েছে ওই জায়গায়, ঢোকার পরপরই এটা মনে হল সচেতন হয়ে গেল, সেরকম মাথা উঁচু করে তাকালো এদিক ওদিক তাকাচ্ছে ধান ক্ষেতের এদিক ওদিক, এবং বিশেষ করে বোরহান মিয়া যেখানে লুকায় আছে মাথা নিচু করে ওই দিকটাই বেশি তাকাচ্ছে। বোরহান মিয়া তাকায় দেখলো যে চোখ দুটো জল জল করতেছে, মানে একেবারে আনইউজুয়াল, তিনি কুকুরের চোখ জ্বলতে দেখছেন না, এইরকম কখনো জ্বলতে দেন না, এটা ডিফারেন্ট টাইপের একটা মানে জ্বলা, জল জল করতেছে, এটা ওইদিকে তাকায় আছে, এবং এইটা মনে হলো যে খুব রাগ হয়েছে, মানে কিছু একটা সেন্স করতে পারে, হয়তো বোরহান মিয়ারই একটা মানে সে গন্ধ পাইছে বা কিছু একটা। তো সে কেমন জানি করে মানে মাথাটা সোজা করলো, করে ভেতর থেকে একটা শব্দ করলো, যে ভারী শব্দ, বোরহান মিয়ার মনে হল কুকুর না, এটা কোনো বাঘ বা ভালুক এরকম শব্দ করছে। তো তিনি প্রচন্ড ভয় পেয়েছেন, তিনি তাড়াতাড়ি বর্ষিটা এমনি সামনে বাগায় ধরে মনে মনে দোয়া পড়া শুরু করছেন। তো যখন তিনি মনে মনে দোয়া পড়তেছেন, ওই সময় মনে হলো ওই জিনিসটা আরো রাগম্বিত হয়ে গেল, মানে তার যে শব্দ গড়গড় শব্দটা বেড়ে গেল। এই সময় তিনি দেখলেন নদীর ওই সাইড থেকে, মানে এই মানে এই পাশে, মানে যে পাশে তাদের ফসলের মাঠটা বাঁকায় চলে গেছে ওই পাশে, ওখানে অনেক গাছগাছালি আছে, ওইখান থেকে কিছু একটা দৌড়ে আসতেছে, বেশ ভারী পায়ের শব্দ, অনেকটা ওই যে এরকম মহিষ দৌড় দিয়ে আসছে যেরকম শব্দ হবে এরকম। দেখলেন যে এই কুকুরটা তাকাইলো ওদিকে, মানে ঠিক ওইদিকে তাকাইলো, ওদিক থেকে ধূসর রঙের, প্রায় ধূসর রঙের আরেকটা এরকম বড় কুকুর দৌড় দিয়ে আসতেছে এবং ওইটা শব্দ করতেছে গলা দিয়ে, বেশ ভয়ঙ্কর শব্দ করতেছে। ওইটাও এখানে চলে আসলো আর এই কুকুরটাও দৌড়ায় চলে গেল ওইটার দিকে এবং দুজনে তুমুল মারামারি শুরু করলো। মানে এমন মারামারি ধস্তাধস্তি যে তার যে মাঠ, যে জায়গাটা ফসলের যে জায়গাটা নষ্ট হয়েছিল ওই জায়গাটা আরো ব্যাপকভাবে নষ্ট হয়ে গেল, মানে পুরাই মিলে গেল। এগুলো শরীর মানে দুইটা গরু মহিষ যদি গড়াগড়ি করে এরকম, আর এটাতে হিংস্র কুকুর, কিন্তু এইরকম বড় কুকুর তিনি দেখেন নাই, এরকম ভয়ঙ্কর মারামারিও তিনি দেখেন নাই এবং দুইটা যে শব্দ করতেছে। তো বোরহান মিয়া পিছায় গেল, কারণ তার থেকে প্রায় পাঁচ ছয় হাত দূরে যে এগুলো শুরু হয়েছে, তিনি পিছায় গেলেন। তার হাতের বর্ষাটাকে তিনি বাগায় রাখছেন সাহস করে, যদিও মানে তাকে যদি আক্রমণ করে বসে এরকম, তো তিনি বাগায় রাখছেন এবং তার থেকে পাঁচ ছয় হাত দূরে এই ভয়ঙ্কর মারামারি চলতেছে, ভয়ঙ্কর কামড়া কামড়ি এবং শব্দ, একটা একটাকে কামড় উঠতেছে এরকম, ঘড় 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 করে শব্দ করতেছে। তো বোরহান মিয়া আসলে ভয় পেয়ে গেছেন এবং দেখলেন যে আস্তে আস্তে এটা এগোয়ে আসতেছে, দুইটা মারামারি করতে করতে ফসলের আরো অংশ নষ্ট করতে করতে সামনে চলে আসতেছে ঘোড়াঘড়ি করে। তো বোরহান মিয়া আরেকটু পিছায় গেলেন এবং তার প্রচন্ড রাগ হল। তো তিনি তার বর্ষাটা বাগায় ধরে একটা পিঠের মধ্যে দিলেন খোঁচা, খোঁচা দিচ্ছেন যে তিনি, এবং তিনি কিন্তু মানে দোয়া পড়তেছিলেন ভয়ে ভয়ে এবং তিনি খোঁচা দিচ্ছেন। খোঁচার চোটে তিনি দেখলেন লাফ দিয়ে সামনে যেয়ে পড়ল ওই কুকুরটা এবং তার পাশেরটাও একই সাথে মনে হল লাফ দিয়ে সচেতন হয়ে গেল। এবং তারপর তিনি দেখলেন ওই দুইটাই, মানে তার শরীর থেকে মনে হলো যে কালো কয়লা যেরকম আলাদা হয়ে যায় ওরকম আলাদা হয়ে একটা ধোঁয়ায় পরিণত হলো, কুণ্ডুলিতে, ধোঁয়ার কুণ্ডুলিতে, এবং ধোঁয়ার কুণ্ডুলিটা একটা মানুষের থেকে উঁচু একটা কুণ্ডুলি হয়ে গেল এবং সেটা পাক খেতে খেতে তার ফসলের মাঠের উপর দিয়ে তার দিকে আসতেছে। তো বোরহান মিয়ার আর সাহস হল না, তিনি দোয়া পড়তে পড়তে দৌড় দিলেন, তিনি দৌড়াচ্ছেন, তিনি দেখতেছেন তার পেছনে বাতাসের মতো ওই কুণ্ডুলি ছুটে আসতেছে, একটা কালো কুণ্ডুলি এরকম। তিনি দৌড়াইতে দৌড়াইতে তার যে নতুন করা ঘর সেখানে তিনি যে ঢুকলেন, ঢুকে দরজা বন্ধ করে তিনি দোয়া পড়া শুরু করলেন। এখানে তিনি যখন ঘর করছিলেন তখন তিনি কিন্তু এখানে দোয়া দুরুদ পড়াইছিলেন, তিনি তো নামাজ কালাম পড়তেন, তো দোয়া দুরুদ পড়াইছিলেন। তো তিনি দেখলেন তার ঘরের আশপাশ দিয়ে মনে হচ্ছে একটা মানে ঝড় গেলে যেভাবে হয় সেরকম চলতেছে, মনে হচ্ছে তার যে বেড়ার দেয়াল সেটা পটপট পটপট করতেছে, তার যে থোনেরই ছাদ এটা উড়ে যাবে এরকম লাগতেছে, মানে শোঁ শোঁ শব্দ শুনতেছেন তিনি এরকম। তো ভয় পাইছেন বোরহান মিয়া, সিরিয়াসলি ভয় পাইছেন। তিনি চুপচাপ তার ঘরের যে মেঝে করছেন সেই মেঝের উপর বসে আছেন, মেঝেটা তিনি তৈরি করছিলেন যে বাঁশের, বাঁশের একরকম এরকম যেটাকে মাচান বলো ওইরকম ভাবে, মানে একটার সাথে একটা বাঁশের ফালি ফেলে, তো সেটার উপরে তিনি চুপচাপ বসে আছেন ধরে এবং ধোয়া পড়তেছেন। সারা ঘর অন্ধকার, তার হারিকেন নিভে গেছে অনেক আগেই এবং এরকম তাণ্ডব তার ঘরের আশপাশ দিয়ে চলল, ভয়ঙ্কর তাণ্ডব। তো তিনি মানে চুপচাপ মানে পড়ে রইলেন। একটা সময় কখন যে রাতটা পার হয়েছে এবং আজান দিছে, তখন তার মানে হুশ ফিরল আজানের শব্দ কানে আসার পর। তো তিনি উঠলেন, উঠে তিনি বেরোইছেন, বের হয়ে বারান্দা আসলেন, তার ঘরের থেকে বের হয়ে একটা ছোট্ট মানে বারান্দার মতো করছিলেন, ওখানে এসে দেখতেছেন যে তার ফসলের মাঠ পুরো শেষ, পুরো তার যেখানে ফসল করছিল ওইটাকে এলোমেলো একদম করে মনে মাটির সাথে মিশাই দিছে কেউ, এরকম একটা অবস্থা। আর তার এই পাশে মানে তার যে ঘর করছিলেন, তার বা পাশের একটা ঘর করছিলেন, সেই ঘরের পাশের যে উপরের যে ছাউনি সেটার অর্ধেক নাই, সেটা উড়ায় ফেলছে কেউ, মনে ঝড়ে উড়ায় নিয়ে যায় যেরকম সেরকম। তো বোরহান মিয়ার কান্না আসলো, একেবারে কান্না আসলো, কারণ ওই ঘরের মানানোর টাকা তার মালিক তাকে দিছে কিন্তু ওই পাশেরটা তো দেয় নাই। তো তিনি ওইখানে হেঁটে হেঁটে গেলেন, তখন কিন্তু মানে এই আজান দিয়ে দিছে, আলো ফুটতেছে এরকম সময়। তো তিনি ওইখানে হেঁটে হেঁটে তার ফসলের মাঠে গেলেন, যে তিনি দেখতেছেন এবং তার চোখ দিয়ে পানি পড়তেছে এরকম। তো তিনি হাঁটতে হাঁটতে একদম কর্নারে যখন চলে গেলেন তখন দেখলেন কোত্থেকে জানি একটা কুকুর দৌড় দিয়ে আসলো, সেই কুকুরটা তিনি দ্রুত মুভ করে সরতে পারেন নাই, এই সময় তাকে একটা কামড় দিল তার পায়ে, কামড় দিয়ে কুকুরটা দৌড়ায় চলে গেল। তিনি মানে কামড়ের চোটে এত ব্যথা পাইছেন, তিনি তাকায় দেখতে পারলেন, দেখলেন যে দৌড়ায় যে ওই যে পানি নদীর পানির মধ্যে পড়লো কুকুরটা, আর মনে হলো পানিতে ডুব দিয়ে চলে গেল। তো বোরহান মিয়া ওই ব্যথা নিয়ে সেই পা নিয়ে কোনো মতে তিনি হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে তিনি দেখলেন যে ওখানে রক্ত পড়তেছে। তিনি আসলেন, এসে তার ঘরে বসলেন, বসে তিনি চেষ্টা করলেন ওই টুকিটাকে পানি ঢালতে, তার যা যা মানে বাসায় যা যতটুক চিকিৎসা করাচ্ছিল করতে, তো লাভ হচ্ছে না, ওখান থেকে রক্ত বেরোতেছে। আর তিনি কোনো মতে একটা কাপড় দিয়ে পাটাকে বাঁধলেন পেঁচায়, আর চিন্তা করছেন নড়বেন কেমনে। তো দেখলেন যে একটু পরে যখন আলো ফুটছে তখন দেখলেন যে মানুষ আসতেছে ফসলের মাঠে। তো তিনি চিৎকার করে ডাকা শুরু করলেন তার ওই জানলা দিয়ে। তো কয়েকজন আসলো, এসে তাকে বললো কি হয়েছে। তিনি বললেন যে তোমার বাড়ির এই অবস্থা কেন, ঘর তো একদম শেষ, ফসলও তো শেষ, তোমাদের মানা করছিলাম, এই অবস্থা কেন। তো মানে আরেকজন বয়স্ক লোক বুরহান মিয়ার মতো। তো তিনি বললেন যে আমার আগে ই করো, আমার একটু কুত্তা কামড় দিছে এখানে। বললো কুত্তা কামড় দিছে? তো তাকে দেখলো, দেখে বললো আরে কি অবস্থা, এরকম এত বড় কুত্তার কামড় হয় নাকি। তো বুরহান মিয়াকে তারা নিয়ে গেল ওখানে, নিয়ে যায় সে বললো যে আমার মালিকের কাছে নিয়ে যাও। তো নিয়ে গেল তার মালিকের ওখানে। তার মালিক দেখে তো বললো যে ভয়ঙ্কর অবস্থা, সাথে সাথে তাকে ওখানে তাদের মালিকের গাড়ি ছিল সেটাতে করে তাকে ওখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করলো, লোক পাঠাই দিল সাথে বলার। তো যাই হোক, তার চিকিৎসা হলো বুরহান মিয়ার। তো ডাক্তার নাকি তাকে সব রকমের ওই যে ইঞ্জেকশন যেগুলো হয় কুকুরের কামড়ের জন্য যেসব ইঞ্জেকশন দেয় রেবিস বা ইত্যাদির, সেগুলো দিছে। তো দেওয়ার পরও তাকে বলছে যে এরকম আমি দেখি নাই, ডাক্তার বলছে এত বড় কুকুরের মুখ হয় না। আমার পরিচিত ডাক্তারের জানা মতো, ডাক্তার অনেক কিছু তো তিনি চিকিৎসা করেন, মানে আমার পরিচিত এরকম প্রাণীর এরকম আমি দেখি নাই কামড়ের দাগ এত বড় কুকুর কোত্থেকে, বিদেশি যে বড় বড় কুকুর আছে সেগুলোর তো এত বড় কামড় হয় না। তো বোরহান মিয়া বলে সব ঘটনা বলে, সে ডাক্তারকেও বলে যে এরকম দেখছে। তো ডাক্তার বলে যে ওইটা আপনার ভ্রম, আপনি হয়তো ঘুমান নাই সারা রাত, আপনি দেখছেন যে কুকুর পানিতে ডুব দিচ্ছে, কুকুর এরকম পানিতে ডুব দেয় না, আর কুকুর পানির নিচে থাকে নাকি, সে ডুব দিয়ে চলে যাবে, কি বলেন আপনি উল্টাপাল্টা কথা, আর পানির নিচ থেকে কোনো প্রাণী এসে আপনাকে কি কামড়াবে এটা কেমন কথা, এই আর কি। আর তার পুরো ঘটনাটা শুনে ডাক্তার চুপ করে থাকে, ডাক্তার সাহেব আর কিছু বলেন না, মানে তিনি ব্যাপারটা আসলে মেনে নিতে পারেন এই ডাক্তার সাহেব এই ঘটনা। তো বোরহান মিয়া যাকেই বলছে তার মালিক শুনে চুপ হয়ে গেছেন, তিনি গম্ভীর হয়ে গেছেন। তো পরবর্তীতে তিনি ওখানকার ধর্মীয় ব্যক্তি যাদের সাথে, যারা ওখানে আলেম ছিল দু একজনকে বলছেন, তো তারা বলছে যে ওই জায়গায় মানে খারাপ জিনিস আছে, ওই ওই জায়গাটাতে দেখো না ওইখানে কেন ওইখানে মানুষ চাষ করতে যায় না, ওই জায়গাটা খারাপ জিনিস আছে। তো বোরহান মিয়া এই জায়গা থেকে তার মুভ করেন নাই, তার হাঁটা চলা কষ্ট হইত, তার পাটা মোটামুটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তিনি নর্মালি চলতে পারতেন না। এবং রাতের বেলা তার যে পুরানো বাড়ি, তিনি তার ওই বাড়িতে থাকেন নাই, ওই ক্ষেতের পাশের বাড়িতে থাকেন নাই তিনি, তিনি যে আগের বাড়িতে ফিরে গেছিলেন তার বাড়ির বাইরে বলে তাকে এসে কে ডাকত, নাম ধরে ধরে ডাকত যে বোরহান বাইরে আয়, বোরহান বাইরে আয়। তো তিনি ভয়ে যেতেন না। তো তিনি যখন নাকি এইগুলো তার মালিককে বলছিলেন, তার মালিক তাকে তার নিজের বাড়ির ওখানে পিছনে একটা ঘর ছিল সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো বোরহান মিয়া ওখানে থাকত, আর তিনি বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করতেন এই ঘটনা, বলতেন তার এই জিনিসের। তো একবার একজন হুজুর তাকে বলেন ওই জায়গা সম্বন্ধে, তিনি অতীতের কিছু ঘটনা জানেন, হুজুর বলেন যে আপনি ওই জায়গাটায় যে ঘর করতে গেছেন জায়গাটা আসলে ভালো না, ওই জায়গায় নদীর ওই জায়গাতে জিনদের একটা চলাফেরার পথ আছে, মানে ওই জায়গা দিয়ে ওই ফসলের মাঠের ওইখান দিয়ে চলাফেরা করে জিনরা, এবং ওইখানে দুই গোত্রের জিন চলাফেরা করে, এদের মধ্যে অনেক সময় সমস্যা হয়, সে সমস্যা হলে তারা ওখানে মারামারি করে সমস্যা করে, তো এর জন্য ওইখানে প্রবলেম, ওই জায়গায় মানুষ ই করে না, মানে চাষাবাদ কেউ করে না। আর এরা এমনিও তো ওদের মধ্যে অনেকে আছে হিংসুট, বেশিরভাগই হলো মানে মানুষকে পছন্দ করে না, তো তারা এই মানুষের এখানে ফসলে মাঠটাট করা এগুলো তারা ওইখানে ই করে না, সমস্যা করে, ক্ষতি করে। আর আপনি বলছেন এদের মাঝখানে হয়তো আপনাকে কিছু বলতো না, এই কামড়টা দিছে আপনি ওই যে খোঁচা দিছেন, আপনার হাতে সর্কি দিয়ে খোঁচা দিছেন এর জন্য আপনাকে দিছে। তো ওই হুজুর নাকি তাকে আবার চিকিৎসা করেন, বোরহান মিয়ার তো পায়ে সমস্যা ছিল, তার এই ঘা নাকি শুকাইত না ঠিক মতো, তো তাকে চিকিৎসা করেন হুজুর আবার, কিছু আয়ুর্বেদিক চিকিৎসা দেন, দোয়া দুরুদ পড়ে এখানে চিকিৎসা দেন, পড়া পানি আরো টুকিটাকি। তা আস্তে আস্তে একটা সময় বোরহান মিয়ার পায়ের ওইটা ক্ষত মানে ভালো হয়, কিন্তু তার পায়ে সমস্যা হতো, তার ব্যথা উঠত মাঝে মাঝে। তো বোরহান মিয়ার যখন মারা যায় তিনি নাকি বলছিলেন তাকে ওইখানেই তার ওই যে তাকে তো ওই জমিটা দিয়ে দিছিল তার মালিক, লিখে পড়ে দিয়ে দিছিল, বলছিল ওইটার পাড়েই তাকে কবর দিতে। তো এবং তিনি নাকি তার মেয়ের জামাইদেরকে রিকোয়েস্ট করছিলেন যে তার ওই তার তো কোনো ভিটা বাড়ি ছিল না নিজস্ব, বলছিল যেহেতু আমাকে আমার মালিক ওখানে ঘর করারই দিছিল, জায়গা লিখে দিছে, তো তিনি তার মেয়েদেরকে তো দিয়ে গেছেন সেগুলা, বলছে ওইখানে ওই ভিটাটাকে ওখানে ঘর জানি একটা রাখে। তো তার ইচ্ছা মতো তাকে ওখানে কবর দেওয়া হয়। আর তার ওই ঘরটা নাকি তার মেয়ের জামাইরা চেষ্টা করছিল অনেকদিন পর্যন্ত মেনটেন করে রাখতে, এর জন্যই নাকি ওখানে ইমরুল চৌধুরী দেখতে পারছে আর কি তাদের গ্রামে যে ওইখানে একটা ঘর আছে এবং ওইখানে কেউ সাহস করে যায় না, ওখানে কেউ সাহস করে যে বসে না। ইমরুল যদিও গেছে ওই ঘরে ঢুকে নাই, আশপাশ দিয়ে ঘুরছে, জমিটা দেখছে, তো বেশ বড় বড় ঘাস এবং মানে অবাক কাণ্ড, সে জানে না, ইমরুল জানে না যে ওই ওই ঘাসের মধ্যে কি এখনো এরকম বড় কিছু এসে মারামারি করে কিনা বা ঘাসগুলোকে নষ্ট করে ফেলে কিনা ওইখানে, সে জানে না। বাট জায়গাটা নাকি দেখতে এমনি ভয়ের, ওইখানে নাকি ওই সাইডটাতে নাকি কেউ যায় না, মানে নদীর ওই কোনা দিয়ে কেউ আর যায় না, এতটুকু ইমরুলও দেখছে। আর এই বোরহান মিয়ার ঘটনা হচ্ছে 80-এর দশকের ঘটনা। তো এই ছিল ইমরুল চৌধুরীর শেয়ার করা ঘটনা, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে জানাবেন। আর যদি আপনারা অন্যরকম কোন কাহিনী শুনতে চান, কোন ধরনের কাহিনী চান, কোন কাহিনী আপনাদের কাছে ভালো লাগে, সেগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে থাকা কাহিনী আমাদের কাছে শেয়ার করবেন। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhutule@gmail.com, odbhutule@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোন ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোন ঘটনা, সেই মানুষটির নিয়ে পাঠিয়ে দেন আমাদের কাছে। যদি ঘটনাটি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। আর আপনারা কিন্তু লেজেন্ড, মিথ, ফোকলোর এগুলো আমাদের কাছে শেয়ার করতে পারেন। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে, নিয়ে এলাম অদ্ভুতের তৃতীয় ঘটনা। আর এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অনিক মাহমুদ উইসকনসিন ইউনাইটেড স্টেটস থেকে, এবং তিনি তার বন্ধু র্যান্ডির মামা উইলিয়ামের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটি আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি অনিকের পাঠানো ঘটনায়। 90-এর দশকের কথা, র্যান্ডির মামা উইলিয়াম তখন 19 বছর বয়স। 19 বছর বয়স মানে তিনি তার টিনেজ বয়সের একদম শেষ মাথায় আছেন, এবং তারা তখন নতুন বাড়িতে মুভ করেন। বাড়িটা ছিল শহরের একটা প্রান্ত এলাকায় এবং যেখানে একটা লেক আছে, লেকের কাছেই তাদের কমিউনিটি। এই কমিউনিটির বিশেষ একটা ব্যাপার হচ্ছে কমিউনিটিটা খুব নির্জন এবং বেশ পুরনো। আর এই কমিউনিটির পাশেই, মানে কমিউনিটির যে রাস্তাটা ওটা ছাড়িয়ে একটু সামনে গেলেই যে রাস্তাটা পড়ে সেটা হচ্ছে একটা পুরনো সেমিটারির রাস্তা। তো যাই হোক, সেই সেমিটারি মানে হচ্ছে কবরস্থান, পুরনো কবরস্থান, এবং এই কবরস্থানটা নাকি অনেক পুরনো, প্রায় 100 বছরেরও বেশি পুরনো। তো যেহেতু উইলিয়ামদের বাসায় যাওয়ার পথটাই ওই রাস্তায়, উইলিয়ামদের প্রতিদিনই ওই রাস্তা মাড়ানো পড়ত, কবরস্থানের সামনে দিয়ে যাওয়া পড়ত। আর উইলিয়াম মাঝে মাঝে তার বন্ধুদের নিয়ে যখন তার বাসায় আসত বা তাদের এলাকায় আসত, তো বন্ধুরাও অনেক কথা বলত। তো যাই হোক, তার এক বন্ধু ওই কবরস্থান সম্বন্ধে তাকে অনেক কথা বলে যে এই কবরস্থানটা হন্টেড, এটার মধ্যে অনেকগুলো ঘটনা আছে যেগুলো হন্টেড ঘটনা, এইখানে কিন্তু রাত্রেবেলা উল্টাপাল্টা জিনিস ঘটে, উইলিয়াম তুই কিন্তু কখনোই এদিক দিয়ে ঘোরাফেরা করবি না, মানে রাতের বেলা, তুই তো অনেক কিউরিয়াস মাইন্ড। উইলিয়াম একটু কিউরিয়াস মাইন্ড ছিল, যেটা হয় টিনেজ বয়সে থাকে। উইলিয়াম শুনতো বন্ধুদের কাছে, তো সেও মোটামুটি একটু ঘাটাঘাটি শুরু করে। তখনকার সময় ইন্টারনেট কেবল আসছে এত ভাস্ট না, তারপর টুকিটাকি সে খোঁজ খবর নিয়ে মানুষের কাছ থেকে জানার চেষ্টা করে কবরস্থান সম্পর্কে। সে ওখানে শোনে যে এখানে নাকি বেশ স্পুকি স্পুকি ঘটনা ঘটে, এগুলো কিন্তু উইলিয়াম শুনে। তো শোনার পরে তার মধ্যে কিউরিয়াসিটি জন্ম নেয়। তো সে যেটা করে, প্রথম প্রথম তার বাসার জানলা দিয়ে সে দেখত, লেকটার দিকে তাকায় থাকতো, সামনে দূরের দিকে তাকায় থাকতো যে ওখানে কি আছে, হ্যাঁ মানে কিছু ঘটে কিনা। অনেক রাত এরকম গেছে, জানলা খুলে, তখন সামারের সময়, জানলা খুলে সে ওখানে বসে আছে, বাতাস আসতেছে তার ঘরে, খুব সুন্দর বাতাস, কিন্তু সে কিছুই দেখে না, কিন্তু মিস্টিক মনে হয়, কবরস্থানটা দূরে দেখলে মিস্টিক লাগে, অনেক টুমস্টোন আর অনেক কিছু। উইলিয়ামের বন্ধু বান্ধবরা অনেকেই তাকে বলে যে একদিন যাবি নাকি এখানে, তো উইলিয়াম তাদের কথায় সায় দেয় না, কারণ সে জানে তার বাসায় বিশাল সমস্যা হবে, তার বাবা এমনি তার উপরে মানে সবসময় চটে থাকে আর কি, তাকে যতটুকু পারে কাজকর্ম করাতে চেষ্টা করে তার বাবা, মানে উল্টাপাল্টাই ঘোরাঘুরি তার বাবার পছন্দ না। তো উইলিয়ামের তখন নতুন কলেজ লাইফ শুরু হয়েছে, সারাদিন পড়াশোনা, বেশ চাপ পড়াশোনা করতে হয়, আর সপ্তাহে 3 দিন সে পার্ট টাইম কাজের জন্য অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করাতে তার একটা জায়গায় কাজ হয়ে যায়, সেটা হচ্ছে একটা ভিডিও ক্লাব, মানে যেখান থেকে মানুষ VHS DVD এগুলো ভাড়া নিত, গেমস এসব। তো ওখানে কাজ হয়ে যায় সন্ধ্যা 6টার থেকে রাত 10টা পর্যন্ত, বেরিতে বেরিতে 11টা। তো উইলিয়াম ওখানে জয়েন করে, জয়েন করার পর তার বেশ ভালোই লাগে, কারণ সে ওখান থেকে নর্মালি ওখান থেকে বিভিন্ন মুভি টুভি ভাড়া নিত, সেখানে তার চাকরি হয়েছে, তো বেশ ভালো লাগে। তো যেতে হইতো কিন্তু সেই ওই রাস্তা দিয়েই, ওই যে সেই সেমিটারির সামনে রাস্তা দিয়ে তাকে যেতে হতো। তো এইটারে সে সিরিয়াস কিছু মনে করতো না, বিকালের দিকে দেখা যেত যে হালকা ওখানে রাশ কম, মানুষজন কম চলাফেরা করে, কারণ পুরনো একটা সেমিটারি ওখানে, তো বিকালের দিকে রাশ কম। রাতে ফেরার সময় একটু অস্বস্তি লাগতো তার, কারণ রাতে যখন ফিরত তখন মানুষজন থাকতো না, ওই রাস্তাটা কেমন যেন নির্জন হয়ে যায়, কেমন যেন গা কাটা দেওয়ার মতো একটা অবস্থা। তো সে বুঝতেছে উইলিয়াম যে শীত যদি আসে তাহলে তো খুবই খারাপ অবস্থা হবে এখানে। ততদিন অবশ্য সে গাড়ি কিনে ফেলবে, তার প্ল্যান আছে যে কাজ করতেছে সে গাড়ি কেনার জন্য। তো যাই হোক, এরকম একটা সময় তখন কিন্তু মোটামুটি গরম কমে গেছে, বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর কি। এই সময় একদিন উইলিয়াম ওখান থেকে আসতেছে রাতের বেলা কাজ শেষ করে, এবং তার সাথে ওই দিন সে মুভি নিয়েছে, রেন্ট করছে, মুভি রেন্ট করছে, আর তার সাথে খাবারের প্যাকেট, এটা নিয়ে সে আসতেছে প্যাডেল করে করে, বেশ মানে ভালো লাগতেছে আর কি তার কাছে, আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো সে কিন্তু প্যাডেল করতে করতে চলে আসছে সেমিটারির গেটের কাছে। তো এইখানে যখন সে আসে প্রতিদিন দেখে যে দরজাটা বন্ধ, এবং ওরকমই একটা মানে লুক, এরকম মানে অ্যাজ ইউজুয়াল একটা লুক, দরজা বন্ধ, সেমিটারির এটা কেমন যেন একটু গা শিরশির করে, চলে যায়। আজকে আসার সময় সে দেখলো যে সেমিটারি গেটটা খোলা, বেশ খানিকটা খোলা। তো উইলিয়ামের কাছে একটু অবাক লাগলো যে রাতের বেলা সেমিটারির গেট খোলা কেন, মানে এটা আনইউজুয়াল মনে হলো তার কাছে। আর তার মাইন্ডে একটা মানে কিউরিয়াসিটি কাজ করলো, তখন সে ফট করে সাইকেল থেকে নেমে গেল এবং সাইকেলটাকে টেনে নিয়ে আসলো। তার যে খাবারের আর এই যে ভিএইচএসের যে ব্যাগ, সেটা কিন্তু বাধা সাইকেলের সাথে, মানে মাঝখানে যে রডটার উপরে। তো সে সাইকেল নিয়ে আস্তে আস্তে টেনে টেনে আসছে, সে দেখতেছে দরজা খোলা, ভিতরে উঁকি দিল, দেখলো অন্ধকার, অন্ধকার, ওই যে চাঁদের আলো হালকা পড়ছে, ওই পেভিং করা রাস্তা চলে গেছে। তো উইলিয়াম সাইকেল নিয়ে ঢুকে গেল ওই জায়গায়। সে আসলে মনে করেনি যে দরজা খোলা বা এটা কে খুলল, সে মানে কিউরিয়াসিটি থেকে সাইকেল নিয়ে ভিতরে ঢুকে গেছে। সাইকেল নিয়ে ভিতরে ঢুকে সে হাঁটতেছে, ডানে বামে তাকাতেছে, কেউ নাই, মানে পুরা নীরব নিথর, রাতের বেলা পোকা ডাকতেছে এরকম। উইলিয়ামের কাছে আবার বেশ ভালো লাগলো, কারণ সে খুব হরর মুভি টুবি লাইক করত। পুরা জনমানব শূন্য সেমিটারি, মানে কেউ নাই, রাতের বেলা চাঁদের আলো হালকা পড়ছে, চারিদিকে ছড়ায় আছে এবং গাছগাছালের ছায়া পড়ছে, এবং সেই যেখান থেকে মানে নামতেছে উঁচু জায়গা, সেই জায়গা থেকে নিচের দিকে কিন্তু দেখা যাচ্ছে লেকটা চকচক করতেছে, এবং এই লেকটাই কিন্তু তাদের যে কমিউনিটি ওটার মধ্যে সাইড দিয়ে গেছে। তো সে দেখতেছে ওখানে চাঁদের আলো লেকের পানিতে চকচক করতেছে, তো তার কাছে বেশ মানে ভালো লাগলো। এবং সে এখানকার সম্পর্কে অনেক ঘটনা পড়ছে, এই এই সেমিটারি সম্বন্ধে অনেক ঘটনা পড়ছে, যে এটা সম্বন্ধে অনেক রকম স্পুকি ঘটনা প্রচলিত আছে। তো উইলিয়ামের মনে হলো গেট যখন খোলা পাইছে, আমি যখন ঢুকছি আমি একটু সাইকেলটা চালাই, এখানে রাস্তাটা কিন্তু চিকন চিকন রাস্তা, খুব সুন্দর। উইলিয়াম করলো কি, তার সাইকেলের সামনে ল্যাম্প ছিল, মানে একটা ফ্ল্যাশ লাইট এরকম, সে একটা ক্লাম দিয়ে আটকে রাখত, ফ্ল্যাশ লাইটটাকে অফ করে দিল, দিয়ে সে আস্তে আস্তে সাইকেলটা সামনে ঠেলে প্যাডেল মারা শুরু করলো, উঠে গেল সাইকেলে। সাইকেলের এই যে চাক্কার একটা শব্দ, ওইটা ছাড়া আর কোনো শব্দ নাই, ওইটাই শব্দটা পাচ্ছে, আর সে কেট 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 শব্দ করে সামনে যাচ্ছে। তো যেতে যেতে সে একটা দেখলো সার্কেল, এরকম গোল সার্কেল, ওটার মাঝখানে একটা এরকম বড় একটা স্ট্যাচু, বেশ বড় স্ট্যাচু, অনেক ভারী, অনেক বড়, এবং কেমন জানি স্ট্যাচুটা চাঁদের আলো তো দেখতেই ভয় লাগে, ওখানে বসানো এবং খুব রিয়েলিস্টিক মনে হয়। এবং ওই স্ট্যাচুর নিচেই একটা বড় একটা টুমস্টোন, কোন একজনের সমাধি সেখানে। তো ওইটার পাইতে এসে ঢুকলো, টেম্পারেচার মনে হলো আরো খানিকটা এখানে ফল করছে। তো উইলিয়াম ওখান থেকে ঘুরে একদম একটা সার্কেল করে যখন নাকি বাদিক দিয়ে ঢুকছে আরেকটা রাস্তায়, সেখানে ঢুকতে সে শব্দ পেল, মনে হলো যে কতগুলা মানে বাচ্চা কাচ্চা যদি মানে হাসি তামাশা করে, দুষ্টমি করে, মানে কোলাহল করে, সেরকম একটা শব্দ। সে চিন্তা করলো এখানে কারা ঢুকছে, এখানে কি কোনো গ্রুপ অফ কিডস ঢুকছে নাকি, দরজা তো খোলা পাইছে। তো সে করলো কি, সাইকেলটা আসতেই করে আরেকটু সামনে নিয়ে চিন্তা করলো যে এখানে যদি তাকে আবার সাইকেল সহ কেউ দেখে কি সমস্যা হবে, বা এখানে মানে কারাই ঢুকছে আমি তো দেখতে পাবো না। তো সে সাইকেল থেকে নেমে গেল, নেমে দেখলো যে সামনে একটা উঁচু জায়গা, মানে দুই পাশে এরকম দেয়ালের মতো, প্রায় দুই তিন ফিট মতো উঁচু হবে জায়গাটা, পাশে আবার ঘাসের লন। তো সে তার সাইকেলটাকে আস্তে করে ওখানে শোয়া রাখলো, এবং তার যে ওই খাবারের প্যাকেট ট্যাকেট ওগুলো শোয়া রাখলো, মানে পুরো সহ পুরো সাইকেলটাই ওখানে শোয়া রাখলো দেয়ালের পাশে। আর সে তার ওই ক্লাম থেকে তার ফ্ল্যাশ লাইটটা খুলে নিল, নিয়ে সামনের দিকে যাচ্ছে। মূল কারণ হচ্ছে ওই যে শব্দ পাইছে, সে বাচ্চা কাচ্চার যে হৈহুল্লোর টাইপের, চিন্তা করতেছে যে এই শব্দগুলো যে পাচ্ছে মনে হচ্ছে কিশোর কিশোরী সব, এরা এত রাত্রেবেলা এখানে ঢুকছে কেমনে। আবার চিন্তা করতেছে এরা কি মানে অ্যাডভেঞ্চার প্রিয় কিডস, এরাই কি এখানে ঢুকে মাঝে মাঝে এরকম এসে। সে তো জানে তার নিজেরও খুব আগ্রহ ছিল, আরো কম বয়সে, আজ থেকে চার পাঁচ বছর আগে তার খুবই আগ্রহ ছিল এরকম। তো সে ভাবলো এরাই কিনা, রাত্রেবেলা তো মানে জায়গাটা তো খুব সুন্দর লাগতেছে তার কাছে, মানে খুব সুন্দর, বাতাসটা ঠান্ডা ঠান্ডা, এখানে টেম্পারেচার আরো কমে গেছে, মানে তার শরীরে উইলিয়ামের শরীরে যদিও জ্যাকেট পরা, তো সে ফ্ল্যাশ লাইটটা নিয়ে আসতেছে হাঁটা দিল, তো যেদিকে শব্দ হচ্ছে ওদিকে সে এগিয়ে যাচ্ছে এবং দেখতেছে এরকম অনেকগুলা এরকম সে মানে মোড় নিয়ে নিল, এরপর গাছ গাছালি আছে, লেকটা দেখা যাচ্ছে, অনেকগুলো মোড় সে নিয়ে নিল, নিয়ে এক জায়গায় আসছে ঢুকছে, সেখানে দেখলো একটু উঁচু জায়গা, হ্যাঁ মানে একটু পাহাড়ের মতো টিলার মতো উঁচু জায়গা এবং দুই পাশে গাছ এরকম করে ছেয়ে আছে দুই পাশ দিয়ে। তো সে হাঁটতে হাঁটতে গাছগুলোর কাছে আসলো, এই জায়গাটা বেশ অন্ধকার, এখানে দেখা যাচ্ছে না, চাঁদের আলো ওই টিলার মতো উঁচু জায়গাটার মধ্যে একটু পড়ছে, তো এখান থেকে সে অন্ধকারে দাঁড়ায় আলোর জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছে, ওই জায়গায় মনে হচ্ছে অনেক টুমস্টোন আছে, ছোট ছোট অনেকগুলো টুমস্টোন কাছাকাছি, সবাক হলো এবং ওইখান থেকে মনে শব্দটা বেশি আসতেছে, মনে হচ্ছে মানে হই হুল্লোড় টাইপের, বাচ্চাদের হই হুল্লোড় টাইপের। তো সে আস্তে আস্তে এগিয়ে গেল, সে জাস্ট দেখবে মানে কিউরিয়াস, আর সে চিন্তা করছে তাকে যদি দেখেও ফেলে বাচ্চারা, সে তাদের সাথে কথাবার্তা বলবে আর কি, যে তোমরা এখানে আসছো রাতের বেলা এটা ঠিক না, এরকম কিছু একটা বলবে আর কি, তাদেরকে ওয়ার্ন দিবে যে রাত্রেবেলা এরকম এসব জায়গায় ঘোরাঘুরি করা ঠিক না। তো বলতে বলতে সে সামনে এগিয়ে গেল, বেশ খানিকটা এগিয়ে গেছে সে, কিন্তু এই শব্দ পাচ্ছে কিন্তু কাউকে কিন্তু দেখতে পাচ্ছে না চাঁদের আলোতে। তো আরো যখন কাছে গেল মনে হলো জায়গাটা অনেকটা কুয়াশাচ্ছন্ন, মানে হালকা মিস্ট দিয়ে ঢেকে গেছে, মানে এক হাঁটু সমান মিস্ট হবে ফ্লোর থেকে। তো তখন সে বুঝলো যে এই জায়গাটাই দেখা যাচ্ছিল আগে চাঁদের আলো পড়ে, এখানে মনে হচ্ছে লাইভ সে শব্দ শুনতেছে মানুষের, এখন মনে হচ্ছে টিনের ছেলে মেয়ে ছাড়াও সে বয়স্ক মানুষের কণ্ঠ শুনতেছে। তো সে হাঁটতে হাঁটতে আর একটু সামনে চলে আসলো, সেই যে গাছগাছালির অন্ধকার যে ঝোপঝাড় ওইটার ভেতর থেকে বের হয়ে একটু সামনের দিকে আসলো, কুয়াশা তখন তার নিজের পাও কুয়াশার নিচে, সে তাকায় দেখতেছে তার থেকে বেশ খানিকটা দূরে মানে ওই পাশে তো অনেকগুলো গাছপালা ডাল, তার ওই পাশে হচ্ছে লেক নিচু হয়ে গেছে আবার, তো ওইখানে দেখতেছে মনে হচ্ছে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, তাদের অবয়ব বোঝা যাচ্ছে গাছের নিচে, কতগুলো টিনের ছেলে মেয়ে তার সাথে বয়স্ক লোকও মনে হয় দেখছে দু একজন দাঁড়ায় আছে আর ওইখানে। তো সে চিন্তা করলো এরা কি করতেছে, এই টিনেজরা কি করতেছে, তো সে ফ্ল্যাশ লাইটটা নিজের অজান্তেই জেলে ফেলছে, তা আলোটা সামনে যেয়ে পড়ছে, তা আলোটা যে সামনে গেল সে দেখলো কুয়াশা ভেদ করে তার আলোটা নিচ থেকে উপর দিকে একটু উঠছে, তো ওই আলো যেয়ে পড়লো টুমস্টোনের উপর, মানে বেশ কিছু টুমস্টোন এবং যেখানে মানুষ দাঁড়া ছিল ওখানে কেউ নাই, মানে পুরো জায়গাটা ফাঁকা। সে সাথে সাথে ভয় লাইটটা আবার অফ করে দিছে, কই গেল এক সেকেন্ড এরা, তখনই আবার দেখলো অবয়বগুলো ওখানে দাঁড়ায় আছে এবং মনে হচ্ছে তার দিকে তাকায় আছে এবং এই শব্দটা সব বন্ধ হয়ে গেছে, যা তখন যে শব্দ শুনতেছিল কোলাহল সেটা বন্ধ হয়ে গেছে। সে আবারও সামনে তাকায় দেখলো মনে হচ্ছে যে আচ্ছা আলো আধারের মধ্যে কতগুলো মানুষের আকৃতি দাঁড়ায় আছে এবং মনে হচ্ছে যে ওই গাছগাছের ভেতর থেকে আরো দু একজন বেরোলো এবং এগুলো মহিলা, তাদের ড্রেস দেখে বললো, কিন্তু এই যে অবয়বের মধ্যে সে ড্রেসগুলো দেখতেছে দেখে মনে হচ্ছে যে অনেক পুরানো ড্রেস। তো উইলিয়াম ভয়ে আরো একবার ফ্ল্যাশ লাইট জ্বালাইল, এইবার লাইট জ্বালানোর পর দেখলো যে আবার নাই জায়গাটা ফাঁকা, কিন্তু একটা বাতাসের তোড় আসলো ওদিক থেকে, মনে হলো যে একটা বাতাস লেকের উপর দিয়ে দমকা বাতাস প্রবাহিত হইল। উইলিয়ামের গায়ে বাতাসটা লাগার সাথে সাথে তার সারা শরীর কাটা দিয়ে উঠলো, উইলিয়াম ভয়ে দৌড় দিল, ভয়ে দৌড় দিল এবং তার কাছে ক্যান্ডেলের মধ্যে সেই বাতাসটা তার সাথে সাথে ছুটতেছে এবং সমস্ত শব্দ হচ্ছে। উইলিয়ামের এতটা ভয় লাগছে মানে সে আর তা মনে করতে পারছে না সাইকেল কোথায় রাখছে, সে এলোমেলো দৌড়াইতেছে বিভিন্ন রাস্তা দিয়ে, দৌড়াইতে 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 সে একটা জায়গায় ওই সার্কেলটা পেল যেখানে নাকি ওই যে লম্বা একটা মূর্তি দেখছিল সে দাঁড়ানো, সে দৌড়ায় ওই মূর্তির পাশ দিয়ে গেল, ও মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় তার কাছে হঠাৎ করে মনে হলো একটা কট 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 কেমন যেন একটা শব্দ হচ্ছে। এক সেকেন্ডের জন্য উইলিয়াম পিছু ফিরে তাকাইল, পিছু ফিরে তাকায় দেখতেছে ওই মূর্তিটা মনে হচ্ছে জীবন্ত হয়ে গেছে, মানে মূর্তিটার মনে হচ্ছে যে মানে ওইটা একটা জীবন্ত মানুষ ওখানে দাঁড়ায় আছে, তার চোখ দুইটা জ্বলতেছে এবং তার চুলগুলো ওই যে বাতাস ছাড়ছে বাতাসে উঠতেছে এবং বাতাসটা একদম হুইসলিং করে করে শু শু করে তার কানের কাছ দিয়ে যাচ্ছে। উইলিয়াম ভয়ে দৌড়ানো শুরু করছে, সে দৌড়ায় অনেক দূর আসছে, তখন তার চিন্তা হয়েছে যে আমার সাইকেল তো ফেলে রেখে আসছি। ঠিক তখনই সে পিছনে শব্দ পেয়েছে একটা মানে কেমন ভয়ঙ্কর ডাক, এই ডাকটা সে চিনে, এটা কায়োটির ডাক, কারণ সে আগে যেখানে থাকতো সেখানে কায়োটি ছিল তার আশেপাশে। কায়োটি হচ্ছে বেশ ভয়ঙ্কর টাইপের কুকুর শ্রেণীর, মানে কুকুর প্রজাতির, এগুলা অনেকটা উলফের মতো কিন্তু এগুলো ভয়ঙ্কর, কিন্তু মানুষকে অ্যাটাক করে। সে কায়োটির ডাক শুনে সে ভয়ে আর সাইকেলের কথা চিন্তা করলো না, সে প্রাণ নিয়ে দৌড় দিল, দৌড়াতে দৌড়াইতে 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 সে চলে আসছে একদম তার ওই সেমিটারি যে গেটটা, গেটটার কাছে এসে দেখতেছে সেমিটারি গেট বন্ধ, মানে সে যে খোলা দেখছিল এটা খোলা না, এটা বন্ধ, কিন্তু উপরে কিন্তু বেশ ফাঁকা আছে। উইলিয়াম ভয়ের চোটে ঝাঁপায় পড়লো গেটের উপরে, ঝাঁপায় পড়ে গেটের উপর সে হাঁচড়ে পাঁচড়ে পা ঠেকায় কোনো মতে, লোহার গেট ছিল, উপর দিয়ে উঠে ওই পাশে পড়লো। দেখলো তার হাত একদম ছড়ে গেল ওইখানে লেগে, প্রচন্ড জ্বলনি উঠলো, কিন্তু তার ওইটা দেখার সময় নেই, সে ওখান থেকে ঝেড়ে দৌড়াচ্ছে। মানে তার চিন্তা হচ্ছে যে সে একদম তার বাসায় পৌঁছাইতে হবে, বাসা এখনো বেশ খানিকটা দূরে। তো দৌড়া যাচ্ছে, সে শব্দ পাচ্ছে যে তার হাতের বাঁ পায়ে দিয়ে কিন্তু ওই পাশে ফেন্স, এবং ফেন্সের ওই পাশে মানে সেই সেমিটারি ফেন্স কিন্তু ওই পাশে, এবং ফেন্সের ওই পাশে সে কায়োটির শব্দ পাচ্ছে। তো সে দৌড়াইতে দৌড়াইতে এক সময় শেষ মাথায় এসে তাদের যে কমিউনিটি, তাদের যে বাসা মানে বাড়ির যে কমিউনিটি, ওইটার গেট পাইল। গেটের কাছে কোনো সিকিউরিটি নাই, খুব অবাক কাণ্ড, সে রাতের বেলা মাঝে মাঝেই এখান থেকে সিকিউরিটি থাকে না। যাই হোক, সে দৌড় দিয়ে ঢুকে গেল, ঢুকে দৌড়াইতে দৌড়াইতে সে চলে আসলো তাদের বাসার সামনে। তো বাসার সামনে তাদের দরজার আগে বেশ খানিকটা জায়গা তো ফাঁকা আছে ওই জায়গায়, মানে উঁচু, মানে ছোট করে একটা ঘরের মতো আর কি, সেখান থেকে ঢুকে তাদের দরজা খুলতে হয়। তো ওইখানে দাঁড়ায় সে পেছন ফিরে তাকাইছে, পেছন ফিরে তাকায় দেখতেছে হুহু করে বাতাস বইতেছে তাদের বাইরে, ওখানে একদম পাতা টাতা সব উড়াই নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ঝড় আসলে যেরকম হয় সেভাবে পাতা টাতা সব উড়াই নিয়ে যাচ্ছে ওইদিকে। সে প্রচন্ড ভয় পেয়েছে। উইলিয়াম তাড়াতাড়ি কোনো মতো দরজাটা খুলছে, তার ঘর দরজা খুলে বাসার মধ্যে ঢুকে দরজা লাগাই দিল। তো সে লিভিং রুমে, তার বাবা মার বেডরুম হচ্ছে ডান দিকে, তারটা বাঁ দিকে, সে আস্তে করে মানে তার রুমে আসলো। তার রুমে এসে জিনিসপত্র রাখলো, তার রুমের জানলা দিয়ে কিন্তু বাইরে দেখা যায় পার্কিং লট, এবং তার রুমের জানলা দিয়ে কিন্তু বাইরে পিছনে ওই যে গাছপালা লেক এগুলো দেখা যায়। তো ওখানে যে সে ভয়ে ভয়ে তার রুমের মধ্যে হালকা করে বাতি জ্বালছে, জেলে ওই পর্দাটা একটু সরায় সে দেখতেছে বাইরে কি, দেখলো যে অনেক বাতাস বইতেছে তার ঘরের বাইরে, মানে তাদের ওই লট দিয়ে অনেক বাতাস বয়ে যাচ্ছে। আর তারপর সে দেখলো যে তাদের যে বাসার বাইরে যে ফেন্সটা, মানে তাদের যে এই পার্কিং লট, পার্কিং লটের পাশে একটা ফেন্স আছে, ওই ফেন্সের ওই পারে কিন্তু বেশ খানিকটা জায়গা, এবং তারপরে কিন্তু লেক ওদিকে। তো ফেন্সের ওখানে সে দেখতেছে অনেকগুলা চোখ, অনেক জোড়া চোখ জ্বলতেছে, এগুলো কায়োটি, সে বুঝতে পারছে। এবং এগুলা এই চাঁদ নাই তো আকাশে, মানে আকাশের আলো মেঘের এখান থেকে আসতেছে, সে বুঝতে পারতেছে এই কায়োটিগুলোর গায়ের রং ডিফারেন্ট, অনেকটা কালচে টাইপের, এবং এগুলো অনেকগুলা, মানে কত জোড়া চোখ সে গুনতে পারে না, এগুলো তাকায় আছে ঠিক তার অ্যাপার্টমেন্টের দিকে। তো উইলিয়াম বেশ ভয় পেয়েছে, সে তাড়াতাড়ি পর্দাটা টেনে দিছে, পর্দাটা টেনে দিয়ে সে চুপচাপ তার বিছানায় বসে রইল। অনেকক্ষণ পর দেখলো হাত জ্বলতেছে, তো সাথে সাথে সে জ্যাকেট খুলে ফেললো, খুলে দেখলো ওই জ্যাকেটের এখান থেকে তার ছিঁড়ে গেছে এবং তার হাত ছড়ে গেছে দরজার চোকাই লেগে। তো যাই হোক, ওইটা সে নিজেই হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে ওইটা ব্যান্ডেজ করলো, ব্যান্ডেজ করে ওইটা রাখলো, মানে তুলা দিয়ে ব্যান্ডেজ লাগায়। তো রাতের বেলা প্রচন্ড ভয় লাগছে তার, সে ঘুমাইতে পারেনি সারা। তো পরদিন সকালবেলা সে তার মাকে বলল যে আমি রাতের বেলা একটা সমস্যা করছিলাম। সে তার মার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল উইলিয়াম, তো তার মা জিজ্ঞেস করছে কি হয়েছে। তো সে বলছে মাকে যে এরকম এরকম ব্যাপার, আমি সেমিটারি গেট ওপেন দেখে গেছিলাম। তো তার মা খুব রাগ করলো, তারে বললো যে মানে এটা কখনোই তুমি ভালো জিনিস করো নাই, রাতের বেলা ওইখানে অনেক রকম সমস্যা হতে পারে, ওটাতে তুমি একটা থ্রিল থেকে গেছো আমি বুঝতে পারছি, তোমার মধ্যে একটা থ্রিল কাজ করছে ওখানে ঢোকার জন্য, বাট এটা ঠিক না, এটা আনসেফ। রাতের বেলা তুমি যখন দরজাটা ওখানে খোলা দেখছো, দরজাটা অন্য কেউ খুলতে পারে, কোনো খারাপ মানুষও খুলতে পারে, বা কোনো একটা অ্যাক্টিভিটিজ ওখানে হইতে পারে, ইট নট নেসেসারিলি যে ওখানে প্যারানরমাল কিছু হচ্ছে সবসময়, এটা একটা পুরনো, অনেক পুরনো সেমিটারি, তুমি বুঝতে পারছো না কেন ওখানে ঢুকছো তুমি। তো সে তখন বলে যে উইলিয়াম তার মাকে বলে যে আমি এটা ঠিক করি নাই, আমি আর যাবো না। তো তার মা তাকে বলে যে ওকে আজকে দুপুরে তোমাকে নিয়ে আমি যাব, আমরা যেয়ে তোমার সাইকেলটা নিয়ে আসবো, দেখি তোমার সাইকেল কি ওখানে আছে কিনা, পাওয়া যায় কিনা। তো যাই হোক, তো সে তার মাকে বলে ওকে। তো তারপর দুপুরের দিকে তার মার সাথে সে বের হয়, উইলিয়াম আর তার মা যায় যে ওই সেমিটারিতে ঢুকে, উইলিয়ামের বুক কাঁপতেছিল ওই জায়গায় ঢুকতে যেয়ে, বেশ ভয় লাগতেছিল। তো যাই হোক, দিনের বেলা হাঁটতে গিয়ে ও সেই যে স্ট্যাচুটা দেখে উইলিয়ামের কাছে খুব ভয় লাগে, সে তার মাকে বলে ইশারা করে স্ট্যাচুটার দিকে দেখায় যে এটা দেখে এরকম ভয় পেয়েছি। তো তার মা আর কোনো কথা বলে না, ওখানে জাস্ট মাথা নাড়ে। তো পরবর্তীতে গিয়ে যেখানে তার সাইকেলটা রাখছিল ওইখানেই সাইকেলটা পায়, কিন্তু ওই যে খাবারের প্যাকেটটা নাই, ওইটা ওখান থেকে কেউ নিয়ে গেছে খাবারের প্যাকেটটা, এখন কে নিছে হু নোস। তো ওই তার যে ই নিয়েছিল, সে ভিএইচএস টেপগুলো নিয়েছিল, ওইটা আছে ওখানে। যাই হোক, সাইকেলটা নিয়ে তার মা সহ বের হয়ে আসে, আসার পরে তার মা বাসায় নিয়ে আসে তাকে। তো তার মা তাকে বলে যে তুমি যেটা করছো উইলিয়াম, ওইটা একটা স্টুপিডিটি, এটা ফুলিশনেস, এরকম কাজ কখনো করবা না, আর রাতের বেলা এই রাস্তাটা দিয়ে আসবা না, আমি তোমার জন্য নতুন রাস্তা এখান থেকে খুঁজে বের করছি, ও তুমি এই দিক দিয়ে ঘুরে একটু বেশি ঘুরতে হবে তোমাকে, কিন্তু ঘুরে তুমি তোমার কাজে যেতে পারবা, ওই রাস্তায় দিয়ে আসার দরকার নেই। তো উইলিয়াম তার মাকে বলে কেন এখান থেকে তো শর্টকাট, আমি আসতে অসুবিধা কি। তার মা বলছে যে আসবানা মানে আসবানা। তোমাকে যেতে না করছি মানে না। তো পরে নাকি উইলিয়াম এটা শুনছিল যে এই তার মা নাকি ওই জায়গা সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা শুনছে এই প্যারানর্মাল বিষয়াদি নিয়ে। তো সে দেখতো যে উইলিয়াম পরে দেখছিল যে তার মা বাসার সামনে তাদের বাসার যে দরজা দরজার কাছে তার আম্মা এতগুলো রসুন এরকম ঝুলাই দিছিল, তার আম্মা তাদের জানলা এবং বাসার কাছে রসুন এরকম ঝুলাই দিছিল। তো সে বুঝতে পারছে যে তার আম্মু এইসব জিনিসে বিশ্বাস করে এবং তার আম্মু নাকি একটু ধর্মীয় প্র্যাকটিসও করত, ওই চার্চে গেলে নাকি তার আম্মু ওখান থেকে হোলি ওয়াটার নিয়ে আসতো বাসায়, এগুলো ছিটাই দিত বাসার চারপাশে। তো উইলিয়ামরা যতদিন ওই বাসায় ছিল উইলিয়ামের কাছে কেমন জানি লাগতো, সে ওই জানলার কাছে প্রায় তাকায় থাকতো এবং ভয় লাগতো। তারা যতদিন ওই বাসায় ছিল উইলিয়াম আর কখনোই ওই রাস্তা দিয়ে রাতের বেলা চলাফেরা করেনি, কারণ তার নিজের কাছে খুব ভয় লাগতো ওখান দিয়ে চলাফেরা করতে। তো যাই হোক, এই ছিল র্যান্ডির মামা উইলিয়ামের ঘটনা, যেটা আমাদের কাছে শেয়ার করে ফেলল অনেক মাহমুদ। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, ভয়ের মনে হয়েছে। অনেকেই কিন্তু আমাদের দেশেও এরকম রাতের বেলা কবরস্থানে পাই দিয়ে যেতে গিয়ে ভয় পেয়েছেন। আপনারা কারা কারা পেয়েছেন তারা যদি সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দেন সেগুলো আমরা শেয়ার করে ফেলতে পারবো এবং আপনার ঘটনা আপনারাই শুনতে পাবেন। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে। আর তার আগে থার্সডে নাইট ফিয়ার এর জন্য আপনারা চোখ রাখুন আমার অর্থাৎ আহমেদ বাবুর ফেসবুক পেজে। সেখানে গেলে প্রতি থার্সডে নাইট রাত 11টায় পেয়ে যাবেন থার্সডে নাইট ফিয়ার। আর অন্য সব আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে এবং সেটাকে ফলো করে রাখুন, আমাদের ফেসবুক গ্রুপটিতে জয়েন হয়ে যান। আর কোয়ালিটি কন্টেন্টের জন্য মানে অ্যাড ফ্রি কন্টেন্ট আর কিছু বোনাস কন্টেন্টের জন্য আপনারা যোগ হয়ে যেতে পারেন আমাদের প্যাট্রিয়ন চ্যানেলে, সেখানে কিন্তু থার্সডে নাইট ফিয়ার গুলো আপ করা হয়। তাহলে চলে যাচ্ছি আজকের মতো। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি, যারা করেছেন তাদের জন্য হৃদয় ভরা ভালোবাসা। দেখা হবে ইনশাল্লাহ সামনের সপ্তাহে। আল্লাহ হাফেজ, টাটা।